Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, somaj, rashtro apnake shasti na dileo বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
সপ্তাহান্তে আরো একবার রবিবার প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার মঞ্চ আলোকিত হয়েছে আরো একজন বন্ধু, নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের মুখোমুখি হয়েছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই আরজি রাজুর কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে আমাদের সাথে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। প্রত্যেকটি মানুষের জীবনই বৈচিত্র্যপূর্ণ। বিচিত্র সব মানুষের ভিড়ে সত্য বলার সাহসী মানুষ খুব কমই আছেন। সেই সব মানুষদের একজন হলেন আমাদের আজকের অতিথি হাকিম। 20 বছর বয়সী হাকিম জন্মগ্রহণ করেছেন সাভারে। ভাই বোনের মধ্যে ছোট একটি বোন রয়েছে তার। ধর্মভীরু হাকিম সময় ও সুযোগ বুঝে কোরআন তেলাওয়াত করেন, পাশাপাশি গরিব ও দুঃখী মানুষের সাহায্য করেন। শখ ছিল খেলোয়াড় হওয়ার, ক্রিকেট তার সব থেকে প্রিয় খেলা, আর সেজন্যই সাকিব আল হাসান তার প্রিয় খেলোয়াড়। অবসর পেলেই তিনি খেলা দেখেন, পাশাপাশি খেতেও ভালোবাসেন তিনি। সবজি তার প্রিয় খাবার। যে ব্যক্তি সাহস করে আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে এসেছেন তার কথা শুনতে চলে যাব আর জি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিবতে আজকে কনফেস করছে হাকিম। হাকিমের জীবনের যে অপ্রিয় সত্যটি সেটা একটু অন্য ধরনের। সেই অর্থে আমরা যে ধরনের ভয়াবহ রকমের অপরাধ আমরা পাই, বা অপরাধ বলতে আমরা যেটা আসলে বুঝি সেই অ্যাঙ্গেল থেকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলের অপরাধ, কিন্তু নিজের জীবনে সেটার প্রভাব অনেক অনেক ভয়াবহ। কি সেটা, সেটা আমরা একেবারে ধারাবাহিকভাবেই জানবো। আর যারা এই অনুষ্ঠানে এসে কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে ফোন থেকে নির্দেশনা অনুসরণ করবেন এবং তারপর আপনার কথাগুলো রেকর্ড করবেন। অ্যান্ড প্লিজ আপনার নাম্বারটি এখানে মুখে বলবেন। যাহা বলিব সত্য বলিবতে আমরা তিনটি বিষয় এখানে অন্তর্ভুক্ত করি। যেহেতু এটা একটি কনফারেন্সের শো বা কনফারেন্সের মঞ্চ, সুতরাং আমরা এখানে দেখাই যে একজন অপরাধী কিভাবে অপরাধী হয়ে উঠলেন, তিনি কি কি অপরাধ করলেন এবং শেষ পর্যন্ত এই অপরাধের জন্য তার কি প্রায়শ্চিত্ত হচ্ছে। প্রিয় শ্রোতা, আমরা বরাবরের মতোই শুরু করতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে। হাকিম যে পরিস্থিতির মধ্যে অপরাধী হয়ে উঠেছিলেন বা তার জীবনের যে অপরাধগুলো সংঘটিত হয়েছে সেটা আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব এবং তারপর আমরা ধীরে ধীরে ঢুকে যাব মূল পর্বে। মূল পর্ব বলতে আমরা যেটা বোঝাচ্ছি অপরাধগুলো সে কি করেছে এবং শেষ পর্যন্ত প্রায়শ্চিত্তে। আমরা বরাবরের মতো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। তার আগে আপনাদেরকে আরো একবার ইনশিওর করছি যে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সেজন্য আপনি আপনার মূল্যবান মতামত অনুষ্ঠানের শেষে গিয়ে নিশ্চয়ই প্রদান করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। জি, আপনি শুরু করুন, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুনতে চাই।
আমার মায়ের আর কি যা আমাকে বলছে, আমার নানু আমার মা সেগুলো আর কি, যখন আমার নানুর বাড়ি আসলো মতলব চাঁদপুর মতলব, আমার আব্বুর বাড়ি আসলো চাঁদপুর মতলব, ওখানে আর কি আমার মা ছোটকালে জন্মগ্রহণ করে, তখন আর কি আমার মা ছিল তিন নাম্বারে, আর মার পরে আসল দুজন মামা, আর মারা আগে আসলো একজন, মোটমাট পাঁচ ভাই এক বোন।
আচ্ছা,
এরপরে মনে করেন যে আমার মা যখন আস্তে আস্তে বড় হয়, তখন আর কি আমার নানুকে আর কি বাড়ির আর কি নদী ভাঙ্গা নিয়ে যায়, তখন আর কি আমার মা আর কি ওই আমার আব্বুর বাসায় আসে আর কি। আব্বুর বাসার পরে আর কি ওই জায়গাতে থাকে। আমার দাদু আর কি আমার মাকে সবসময় বেশি পছন্দ করত।
বুঝিনি, কোথায় আসে আপনার মা?
আমার নদী ভাঙ্গার পরে আর কি ওই পাশে আসছিল আমার আব্বুর বাড়ি, ওই জায়গাতে আর কি আশ্রয় নেওয়ার জন্য ভাড়া থাকে আর কি আমার আব্বুর বাসায়।
আচ্ছা,
তখন আর কি আমার দাদি আর কি আমার মাকে একটু পছন্দ করতো এমনি কাজ কাজের বেলায়। আমার মা কোন লেখাপড়া করেনি, মামার আর কি লেখাপড়া বেশি একটা হয় নাই, আর মা একবারেই করেনি লেখাপড়া। ওই জায়গাতে দাদু কোন জায়গায় গেল, দাদু আগেই মারা গেছে, দাদি আর কি কোন জায়গায় গেল ওই মাকে নিয়ে যাইতো বা কোনো কিছু আনলে মাকে দিয়ে খাইতো, এরকম করতে তাদের দিন চলছিল। তখন আর কি আমার নানু যা বলছে, একদিন আর কি আমার আব্বু আমার মাকে পছন্দ করছিল, তখন আর কি আমার মার সাথে আর কি হালকা পাতলা কথা মতো হয়তো, তখন আর কি আমার মামারা যখন দেখছে যে ওদের সাথে একটু লাইনি আছে, তখন আর কি আমার মামার আর কি ওই জায়গার থেকে আর কি ঢাকায় আসা পড়ে, এখন এই জায়গাতে থাকে। আমার আব্বু ওই জায়গার থেকে ঢাকাতে আসে।
কেমন আপনার আব্বু তখন বিয়ে হয়ে গেল?
না, বিয়ে হয় নাই, কিন্তু আমার মাকে দেখার জন্য ঢাকাতে আসে।
ও ওকে।
তারপর আর কি ওই আমার আব্বু ঢাকায় আসে আমার মাকে দেখার জন্য, আসার পরে আমার নানুকে বলে যে দেখেন আপনার মেয়েকে আমার পছন্দ হয়, আমি ওকে বিয়ে করতে চাই। তখন আমার মামার আর নানুরা বলে যে তোমার পরিবার নিয়ে আসো, পরিবার নিয়ে আসার কথা বলে হন আব্বু বলে যে আমি বিয়ে করবো, আমার পরিবার তো এখানে আসার আসলো, আমি তাদের ম্যানেজ করবো, ওকে বিয়ে দেন তারপর ম্যানেজ করবো। এরকম হয় না হয় না হয় না, তারপর মনে করেন যে তারা আর কি দিতে চায় না বিয়ে, তারপর বিয়ে করতে চায়। তারপরে ওই জায়গার থেকে আর কি ইটা আসলো, তারা দেশের বাড়ির থেকে এই বাইশ মাল আছে না, বাইশ মালের দিকে আসছিল আমার নানুর আর কি, এই জায়গাতে আসছিল। তখন ওই জায়গার থেকে আর কি একবারে আমাদের নবীনগর তারিগ্রাম ওই জায়গাতে গেছিল, ওই জায়গাতে বাড়া আসছিল। তখন ওই জায়গাতে যাওয়ার পরে আর কি আমার নানুর আবার গেছে আমার আব্বু আমার নানুর কাছে, যাওয়ার পরে বলে যে আমি সাপোর্ট করতেছি যে আমি আপনার মেয়েকে কোনো সব বলবো না, আমি সুখে রাখবো সবসময়, কোনোদিন ছাড়বো না, এরকম করতো। যখন কোনো দিকে কাজ হচ্ছে না, তখন আর কি আমার মামারা একটু চিন্তা করলো যে এই জায়গাতে আসি একটু টাকা মুখে জমাই, আমি একটু জায়গা দেখি ধরতে পারি কিনা আমরা। তখন আর কি আমার নানুর আর কি ওই চারিগ্রাম আর কি নবীনগর চারিগ্রাম ওই জায়গাতে পাঁচ দিয়েছেন টাকা কিনে, ওই জায়গাতে তখনকার সময় সারা।
আপনার নানু মূলত কি করতো?
আমার নানুর আর কি কিছু করতো না, এমনি মামারা কাজ করতো, নানুর আর কি বাসা থাকতো, নানু নানা আর মা এই তিনজন বাসা থাকতো, মামার আর কি চাকরি বাকরি করতো।
আচ্ছা আচ্ছা।
তারপর আর কি এই জায়গাতে আসার পরে তখন আর কি একদিন আমার মা খাটের উপরে শুয়ে রয়েছে, এটা মার মুখে শুনছিলাম।
বিয়ে হয়ে গেল আপনার?
না, বিয়ে হয়নি।
আচ্ছা,
এমনি বাসে আর কি আমার আব্বু আসতে পারত, এটা কোনো মানা ছিল না।
জি,
তখন আর কি আমার মা যখন ওই জায়গা একবার রুমে আসছিল, মনে করেন যে আমি ছোট আসছিলাম, তখন আমি একবার আর বল আমার মার কাছে গেছিল, ওই বলটা আমি আনতে সময় যা দেখি আমার মা একজনের সাথে কথা বলছে, তখন আমি ওই কথাটা শুনছিল, সেই কথাটা আমি এখন বলছি।
ওকে 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 ওকে, বলুন।
তখন ওই সময় মা বলছিল যে তাকে আমার একটা আন্টিকে বলছিল যে আমার আব্বুর নাম হলো আনোয়ার হোসেন বুলু, বুলু আমি এক সময় রুমে আসছিলাম, ওই রুমে থাকার সময় আমি এক কোনায় গেছি তার শেখ দুকার সাথে সাথে আমার আব্বুকে সাথে সাথে, তারপর মনে করেন যে একটা আঙ্গুল আমার আব্বু কেটে নেয়, পুরো একটা আঙ্গুল বিলের দেখাই চালায়
আমার আব্বুর ভিতরে ঢোকার পরে। কার আঙ্গুল কাটে?
আমার আব্বু নিজের আঙ্গুল নিজে কাটে
রুমে ঢুকে। কেন
কাটে আর কি? রক্ত সিয়া সাপোর্ট করে,
ও
যে আমি তোমাকে জীবনে ছাড়বো না।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, এই জন্য। তারপরে মনে করেন যে অনেক কথা মতো সেখানে বলে, তখন আর কি আমার মা ভয় পেয়ে যায় ওই রক্ত দেখে, তখন আর কি আমার মা তো কোনো কিছু বলে না, মা বলে আমার ভাই বাপ যারা যারা বলবে তারা তারাই। তখন আর কি কোনো মতে কাজ হয় না, তখন অনেক চেষ্টা মুষ্টা করে অনেক সপোর্ট বোধ করে লাস্টে আর কি বিয়েটা হয়।
১৯৯২ সালে
পরে লাশ দেয়া মনে করেন যে আমার একটা মামা ছিল বড় মামা, সেও বিয়ে করে, ওই ঘরে আর কি একটা সন্তান হয়। তখন ওই ওই সন্তানের একটা বছর বয়স, তখন আর কি ওই ওর মা আর কি চলে যায়, আবার আমার আব্বুর সঙ্গে বিয়ে করে ৯২তে। তখন মনে করেন যে অনেক চেষ্টা করে কিন্তু আমার আব্বুর আর কি বাচ্চা নিতে পারে না।
৯২তে আপনার মার সঙ্গে বিয়ে? আচ্ছা,
৯২ বা ৯০ এর ভিতরে আর কি।
আচ্ছা,
বিয়ে হওয়ার পরে সুদা অনেক চেষ্টা করে কিন্তু বাচ্চা হয় না। এরপর অনেক চেষ্টা মুষ্টা কইরা তাবিজ কুমার কইরা, এরপরে আমি ১৯৯৬ অক্টোবর ১৫ তারিখে আমি হই।
আচ্ছা,
আমার ওই মামাতো ভাইয়ের এক বছর পরে আমি হই। এরপরে ওর মা যখন জায়গা, আর আমার আব্বু আমি হওয়ার আগেই মনে হয় আমার আব্বু বিদেশ জায়গা।
বিদেশ
কোন দেশে? সঠিক আমার খেল নাই, কেমনে বিদেশ যায় এটা আমি মার কাছে শুনছি।
আচ্ছা,
এরপর আমার আব্বু বিদেশ যায়। বিদেশ যখন হেরাই টাকা দিচ্ছে না হেরাই টাকা সেটা সঠিক জানি না আমি। বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে মনে করেন যে আমার যখন এক বছর কিংবা দেড় বছর, তখন আর কি আমার আব্বু আর কি আবার দেশে ফিরে আসে। কোন খবর টবর এটা জানে না। তারপর মনে করেন দেশে বাড়ি গেছে, ভালো কথা দেশে বাড়িতে গেছে। তারপরে যখন আমার এক বছর বয়স, তখন আর কি আমার আরেকটা মামা বিয়ে করে। বিয়ে করার পর ওই সঙ্গে আর কি ওই আমার নানা আর কি আসছিল, ওই নানা খেয়াল জিনিস হয়তানি করতে নাকি আমি শুনছি এটা পরে যায়। পরে যাওয়ার পর আর কি মাদারা আর কি একবারে ভেঙে যাওয়ার মতো হয়। তারপর আর কি আমার নানা
নানা
মাদারা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে এখন আমার নানা আর কি মসজিদে যায়, পিড়ি আছে না, ওই পিড়িতে বসে বসে আমার আর কি দেড় বছর। তখন আর কি আমি ওই নানার আর কি কাঠটা আছে না, বৈশা থাকতো সবসময় এমনি কাঁধে আর কি ওই মেঞ্জি দৈরা দৈরা লাল মাটিতে দৈরা দৈরা আমি অনেক তাড়াতাড়ি করে হাঁটা শিখা যাই। হাঁটা শিখা যাওয়ার পরে মনে করেন যে ওই হাঁটাতেই আর কি আমার আব্বু দেশে সঙ্গে দেশে গেল কয়েকদিন পরে, ওই দেশে যাওয়ার পরে আর কি আমার মার কথা তাকে বলে ঘুমের ট্যাবলেট বা পড়া পানি টোটা পানি খাওয়াইয়া এর বেলে লকডাউন করা লাগে দাদুর আর কি দেশের বাড়িতে। তখন আর কি সবকিছু জানে যে বিয়ে হয়েছে এর জন্য আর কি। তারপর আর কি অজ্ঞান করার পর তারপর বলে তাকে দিয়ে দেয়, এটা আর কি তার মুক্তি আমার শোনা।
আপনার মাকে অজ্ঞান করে আপনার বাবাকে?
আমার আব্বুকে আর কি, আমার আব্বু দেশে যায় বিদেশ থেকে আসার পরে।
আপনার মাকে না নিয়ে গেছে?
হ্যাঁ, না নিয়ে গেছে। মানে আব্বু বলছে যাকে আমি ওদিকে সংশোধন করে রাখি। তারপর
ও মানে নিজের বাড়িতে গেছে এবং গিয়ে বলেছে আমি বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা আছে, এই অবস্থায় আপনার বাবাকে অজ্ঞান করেছে দাদুরা, অজ্ঞান করে তারপরে তাকে
দিয়ে দিয়েছে। এটা আর কি তার মুখের কথা। তারপর বিয়ে দেওয়ার পরে এখন যখন আমার এক বছর বয়স, আগে মামার অনেক আদর করতো, যখন শুনে বিয়ে দিচ্ছে তারপর মামাকে গেলে সেরকম আদর আর করে নেই। তারপর আমার নানার ই করতাম, ওই নানার ওই জামা কাপড় দই না আমি আর কি আসতাম ই করতাম, তখন আর কি আমার মার কথা শোনা মতে ওই আর একটু কিছু দেয় ভাইয়া। যখন আমি হই, হওয়ার পরে আমার বেলায় প্রথম তিন মাস একবারে আমি কানতাম রাত ২৪ ঘন্টা খালি কানতাম। তখন আমার কিওর কোলে গেলে আমি কান্না ধানতাম না, কান্না শুনতাম না। তারপর আমার মেজ মামার কোলে গেলে একটু কান্নাটা একটু কম হইতো। তখন আর কি আমার মামা বলে যে যদি আমার বাইকনার আর কি কান্না থামে তাহলে আর কি আমি শাহজালাল শাহপুরান মাজারে নিয়ে যাবো বড় হলে।
মানত করে?
মানত করে। এই মানত করার পরে তারপর এখন অনেক তাবিজ তোমার করে তাও কাজ হয় না। এরপর মনে করেন যে একটা হুজুর কাছে গেছে, তখন হুজুরটা বলে যে আপনি আমার নানুকে বলে, নানাকে বলে, নানাকে বলে যে আপনি ৭টা গাছের ৭টা কাঁটা আনবেন।
আচ্ছা,
তারপর ওইটাতে আর কে তাকে একটা তাবিজ দিব। এখন আমার নানু অনেক খুঁজে মুজে ৭টা গাছের ৭টা কাঁটা আনছে।
আচ্ছা,
কাঁটা আনার পরে মনে করেন যে ওই কাঁটা দিয়ে আর কি বাইন দা আমার গলার ভিতরে একটা তাবিজ বানিয়ে দিছে।
আচ্ছা,
বানিয়ে দেওয়ার পরে তখন আর কি আমার বেলে কান্দাটা থামে। আর আরেকটা কথা, আমার ছোটকালে বেলা আমি আমার মার এক ফোঁটা দুধে দুধও খাই নাই, বুকের দুধ আমাকে সময় আর কি এমনি দুধ খাওয়াইতো। তারপর ওই ছোট কালে যখন আমার এক বছর বয়স,
আপনার প্রতি আদর কমে গেল আপনার বাবার যখন বিয়ে হলো,
ওই জায়গাটা আবার ওই জায়গাটা যখন আবার আদর কমে গেল তখন আর কি মনে করেন যে আমি উপরইয়া ওই সামনে যা পাইতাম সেঙ্গা, মনে করেন সেঙ্গা বরকিন নাদি যা পাইতাম সব খেলাইতাম, একবার সেঙ্গা খেয়ে একবারে ফুট একবার ফুইল একবার এর ওই ওর পড়তে এবার ওই সেঙ্গা দেখে টরাই, এখন আমি সেঙ্গা দেখে টরাই। তারপরে আর কি আমার যখন আরেকটু বড় হইলাম তিন বছর, তখন আর কি আমার মার এটাও শোনা আমি বেলে একবার খেলতে গেছিলাম, এটা আমার কথাটা মনে নেই, একবার আমার মামা তোলাই আর আমি আর আমার পাশে আর একটা বাড়ি আছে ওর নাম হলো বাবু, আমরা তিনজন আর কি মাটি দিয়ে আর কি বালু দিয়ে আর কি জুলাবাতি এরকম খেলতেছি, দুজন খেলতেছি আর ওই বাবু মাঝখান দিয়ে কইতেছে যে আমার খেলা নিতে এগো, এখন এটা শোনা কথা আমার আমি বলতেছি যে তোর খেলা নিয়ম না আমি খেলতে বলি যে না তোমাকে খেলা নিব না, তখন আর কি তিনবার বলে আমাকে বলে তিনবার বলে মা বলেছিল তিনবার বলে, তখন আর কি আমি তিনবারই না বলছিলাম, তারপর আর কি ওই রাগ ওর কাছে বিলেট আসছিল বিলেট দিয়ে আমাকে এখানে একটা পুরতে তারপর আমি বাসায় গেলাম মায়ের বলতে আসি, বাসায় যাওয়ার পরে আমি ওই জায়গাতে বলি যে আমাকে এরকম এরকম পুজ দিচ্ছে তিনবার বলছিল আমি তিনবারই না করছিল, এরপরে এটা নিয়ে অনেক গঞ্জাম অনেক কিছু হয়েছিল, এবার সব মিটমার হয়ে গেছে, এরপর মনে করেন যে আসে এরপরে আমি এখনকার আসি, যখন আমার ছয় বছর বা সাত বছর পাঁচ বছরের কম আমার ওই সুঙ্গার কি আমার আমাকে আমার মামাতোকে আমার পাশ বাসার পাশে একটা মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা, ওই আলিয়া মাদ্রাসাতে ভর্তি করে শিশু ছেলে নিতে, ওই জায়গাতে আমি আমরা দুজন পড়ালেখা করি,
দুজন
আমার মামাতোই ওই যে যার মা চলে গেছিল ভর্তি দেওয়ার পরে লাশে এখন কি করুম মাদ্রাসায় পড়ালেখা করি, শিশু ছেলে নিয়ে বন্ধু ভর্তি করছে ওই জায়গা আর কি পড়ালেখা করি আমরা দুজন, ওই জায়গাতে এক বছর পড়ার পরে এখন ক্লাস ওয়ানে উঠছি, ওই জায়গাতে আর কি মামাতো ভাইয়ের এক রুল হয়েছে ক্লাস ওয়ানে আর আমি একবার সবার পিছিয়ে, এখন ওই জায়গাতে
সবার পিছিয়ে মানে আপনি কি পড়াশোনা করতেন?
পড়াশোনা করতাম কিন্তু আমার মাথা বেলে একটু বেরেন শর্টা ছিল, আমার যা পড়তাম ভুলে যেতাম পড়াশোনা আমার হইতো না একটু, কি
কে পড়াতো আপনাকে ছোটবেলাতে?
ওই হুজুর আর কি মাদ্রাসা পড়াইতো আর
বাড়িতে কেউ
প্রাইভেট পড়তাম
প্রাইভেট পড়তাম, ওকে
লাস্ট দিয়া ওই জায়গাতে পড়তেছি, এখন আমাদের প্রাইভেটের জন্য একটা স্যারকে একটা হুজুরকে রাখছে আর কি গোল আমিন আমরা বাইকে ডাকতাম আমাদের চীনা পরিচয় ছিল, সে আর কি আসে আসার পরে আমাদের অনেক পড়াশোনা করে তো সবাই পারে কিন্তু আমি পারি না, এখন আমাকে অনেক মারে, এখন আমাকে একদিন এত মারা মারে যে আমি একবারে রুমতে বাইরে মার রুমে করছি, তখন আমি মাকে বলি যে মা আমাকে অনেক মারতেছে, সে মারলে কোনো কাম হইব না তুমি যতই মায়ের খাইবা তুমি মায়ের খাও তুমি তোমার পড়াশোনা শিখতে হইব,
এটা মা বলে আপনি তখন একাই ছিলেন আপনার মার কাছে সন্তান হিসেবে তো একাই, ওকে
লাস্ট দিয়া
বাবাকে ওই সময় পাননি কাছে,
তো তারপর আর কি এই জায়গাতে আবার আসি আবার ওই জায়গাতে পড়াশোনা কিন্তু আমি পারতামই না আমার খালি মারতো, এরপরে মনে করেন যে সঙ্গে ওয়ানে পড়ছি তখন আর কি আমার নানা আর কি আমাকে বলে আমার মামাদেরকে বলে আমার নানা বলে যে আমাদের আমরা তো একটু মুন্সি ধরনের আমাদের কেউ তো হাবেস সাব হইতে পারে নাই হুজুর হইতে পারে নাই আমাদের দুই নাতিকে আমরা আর কি মাদ্রাসায় ভর্তি করি,
কে বলে এটা?
নানা মামাদেরকে বলে।
আচ্ছা
এখন আর কি মামার আর কি বলে ঠিক আছে যেহেতু আমরা কেউ হইতে পারি না বাইক নেব পড়াই বাইস্তার বাইক নেব, এরপর আমরা দুজন যে ইসলামপুর নয়াহাট ইসলামপুর মাদ্রাসা
মামতো ভাই মামতো ভাই সহ আপনাকে মামতো ভাইয়ের নাম কি ছিল?
সজীব সজীব
সজীব, ওকে
তখন আর কি ওই সজীব দিয়ে আর আমারে ওই ইসলামপুর নয়াহাট ইসলামপুর মাদ্রাসায় হাফিজ মাদ্রাসায় ভর্তি করে দেয়, এখন ওই জায়গাতে প্রথম গেছি যা দেখি যে একটা ছাত্র অনেক মার্কস আছে, এখন আমি তো ভয় পেয়ে গেছি আমি বাসায় আইসি বাসার থেকে আইসি এই পড়ালেখার জন্য মায়ের জন্য না খাই, ওই জায়গা যদি এত মারে তাহলে তো আমি দামুকই ছোটকালে এমনি করতেছি, এখন তখন আমার পাঁচ বছর ছয় বছর বয়স যেহেতু আমরা গরিব আছিলাম যেহেতু আমার পাঞ্জাবি আছিল না খালি একটা প্যান্ট আর একটা শার্ট বা দুইটা শার্ট এরকম দিয়েছিল আর একটা টয়লা দিয়েছিল, ওই জায়গাতে তিন দিনের দিন আমাকে একটা ছাত্র বলতেছিল তুই যদি এখন পড়া না পারস তাহলে ধর অনেক মারবো, এখন হুজুররা কয় যে এখন তো পুরানো হয়ে গেছে পড়া না পারলে অনেক মারুম, এখন আমাকে দুইটা বাড়ি দেয় আমি পড়া বাড়ি নেই দেখে আমাকে দুইটা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পরে আমি অনেক ব্যথা পাই আমি যে সারা জীবন যেই মায়ের খাইলাম এতে ডাবল মায়ের খেতেছি দেখানি এই তিন বাড়ি দুই বাড়িতে আমার রাতে ব্যথা লাগছে, এর ছোট কাজ ছিলাম শুনগা, তারপর আর কি চতুর্থ দিনের দিন আমি ছোট আসছিলাম যে বিদায় আর আমি সেঙ্গা দেখে ভয় পাইতাম আর ওই সঙ্গে আসলে আমের সিজন ওই বাথরুমের কোনায় কোনায় দেখবেন সেঙ্গা থাকে ওই স্যাঙ্গা এই কারণে আমি ওই বাথরুমে যেতে ভয় পাইতাম। এখন আমার তো টয়লেট ভিতরে আটকে গেছে, এখন আমি তো টয়লেটও যাই না ভয়ে, আবার ছোট আসছিলাম একা একা ভয় পাই, বাসা থাকতে মাইক দায়িত্ব ওর লগে। এখন মনে করেন যে ওই খাইতে বসছি দুপুরবেলা এতটি বাদ দিছে, অনেকটি বাদ দিছে, বাদ দেওয়ার পর আর তরকারি একবার ডাইলা দিছে সব দেওয়ার পর, এখন বাদ দেখে আমার ওই এত চাপ আছিল টয়লেটের একবারে পুরো একবার টয়লেট খাই দিছি বসে সামনে একটা পুষ্টির মতো আছে ওটা ভিতরে ফলাইয়া দেয়, ফলা দেওয়ার পরে আমি আধা ঘন্টা বা এক ঘন্টা আমার গোসল আধা ঘন্টা গোসল করবি খেলি আজকে দিতে যাওয়া নেই। এরপরে ওই প্যান্টটা যেহেতু ফালাইছে আমার তো প্যান্ট নাই, একটাই প্যান্ট খেলি মাই দিয়েছিল। এখন আমি মামা দুবাইরে বলতে আছি যে আমার তো একটাই প্যান, এখন ওই প্যানটা তো আমার দুই আল দুয়াল, এখন কি করি ওই পানির থেকে ময়লা পানি এবার সাথে প্রস্তাব করা ওই ময়লা পানিতে প্যানটা উঠাইয়া সামনে একটা ইসলামপুর নদীটা আছে ওই নদীটাতে আর কি আমি নিয়া একা একা বা মামা দুবাই মাঝে মাঝে যাইতো ওই পড়া বাদ দিয়ে ওই প্যানটা দিত, ওই প্যান যদি যায় আমার পড়া রয় নাই। আর পরে হুজুরকে তুমি কই গেছিলা আমি হুজুরের প্যান্টা দিবার গেছিলাম, ও তোমার আর প্যান নাই, আমি কই না তুমি একটা প্যান নিয়ে আসো কাজ হেল দিকে আমার আরো মাস দিল মারার পরে এখন তার কি করুন। এরপরে এক সপ্তাহ পর মায় আসেন,
আপনি তখন মানে হেফজও পড়ছেন?
হ্যাঁ, এমনি কায়দাতে ভর্তি করতে প্রথমে,
সেটা তো ঠিকই আছে, প্রথমে কায়দা দিয়ে শুরু করেন।
এরপরে মনে করেন যে হুজুরাতে পড়তাছি আমার মামা তো ভাই আর কি কায়দা শেষ করে আমারে উঠে গেছে, কিন্তু আমি ওই কায়দা থেকে তিন চার পৃষ্ঠা যাই এরপরে একটু ভালো একটু বড় সুরা আসে ওই জায়গাতে আমি আটকে যাই
আর হয় না,
রিডিং পড়তে পারি না, ওই বানাম করে কই রাখি কিন্তু রিডিং হয় না।
আচ্ছা,
এটা ধরতে পারি।
আপনার মার যখন বিয়ে হয়েছিল তখন আপনার মার বয়স কত ছিল মনে আছে?
তখন মার বয়স 16 বছর আছে।
16, এটা আমি মার কাছ থেকে শুনেছি। আচ্ছা, ওকে, আপনি বিয়ের এক বছর পরেই তো হন?
না, বিয়ের মার বিয়ে ছিল 92 বা 90 দিকে আর আমি ছিলাম 96 দিকে,
তাহলে তো আপনি পরিণত বয়সেই হয়েছে। জি,
তারপর আর কি আমার ওই
ভুলে যান আপনি, হ্যাঁ সামনে পরে সুরা পেলে সব ভুলে যান। তারপর
বুঝা যায় তারপরে আর কি ওই ওই জায়গাতে থাকতেছি খাইতেছি একটু ভালো মতোই, কিন্তু পড়াশোনার হইতেছে না, মামা তো আর কি ভালো মতোই পড়ে
ধামধাম করে সামনে এগিয়ে যাচ্ছে, আপনি পিছিয়ে
পিছিয়ে আছি।
প্রিয় শ্রোতা, একটা বিষয় আপনাদেরকে একটু নোট করতে চাই আজকে, একটা হচ্ছে যে আমরা সবসময় একটা কথা বলি, ভুল বলেন কিংবা অপরাধ বলেন সেগুলো আসলে সিচুয়েশনাল কেস, কেউ আসলে ইচ্ছে করে কখনোই অপরাধী হন না, ভুল করেন না। অপরাধ কিংবা ভুলের যে জায়গাটি সেটা যাহা বলিব সত্য বলিব তে আমরা যেভাবে যেই অঙ্কে বা যেই ব্র্যান্ডে আপনাদের সামনে উপস্থাপন করি, খুন খারাপি থেকে শুরু করে ড্রাগ নেয়া থেকে শুরু করে মানুষের ক্ষতি করা থেকে শুরু করে একটা অন্যরকম একটা অ্যাঙ্গেল দাঁড়িয়ে আছে, কিন্তু ভুলের কিংবা অপরাধের জায়গা ব্যক্তি জীবনে শিশু জীবনে শৈশবকালে কৈশোরকালে এমনভাবে নিজের উপরে আসতে পারে যে যেটাকে আসলে আপনার হয়তো অপরাধী মনে হবে না, ভুলই মনে হবে না, কিন্তু এটার প্রভাব ব্যক্তি জীবনে এত বড় আকারে আসতে পারে সেটার একটা বেস্ট এক্সাম্পল আজকের এই স্টোরি। এই ছেলেটি যেভাবে শৈশবে প্রপার নার্সিংয়ের অভাবে বড় হয়েছেন এরকম ঘটনা আমাদের সমাজে অহরহই ঘটে, এবং মাদ্রাসাতে গিয়ে যে ট্রিটমেন্ট পাচ্ছেন উনি বা ওর যে সামনের দিকে না যাওয়া এগিয়ে না যাওয়া, বিশেষ করে বড় কোনো কিছু দেখলে সঙ্গে 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 সেটা ভুলে যাওয়া, একই জিনিস বারবার পড়ছে এবং সেটাতে সে রিকভার করতে পারছে না, সামনের দিকে যেতে পারছে না, এই যে ব্রেনের যে এক ধরনের ডিসঅর্ডার সিমটম, এই সিমটমের একটা সাইকিয়াট্রিক ল্যাঙ্গুয়েজ আছে সেটা নিশ্চয়ই আমাদের ডক্টর তাজুল ইসলাম যিনি শোনেন তিনি খুব ভালো করে বলতে পারবেন, কিন্তু এই সময়টাতে আমরা ওদের সাথে যে ট্রিটমেন্টটা দিই সেই ট্রিটমেন্টের কারণে বাধ্য হয়ে ওরা কিছু ভুল করে ফেলে এবং সেই ভুলের রেজাল্ট সারাটা জীবন ধরেই বয়ে বেড়াতে হয়। এরকম শিশু কিন্তু আমাদের চারপাশেই আছে। তো আজকে আমাদের এই অনুষ্ঠানটি সেই সব পরিবারের জন্য বা সেই সব শিশুদের জন্য ভবিষ্যতে আসলে করণীয় কি হবে সেটার জন্য একটা মডেল হতে পারে। বিরতির শব্দ শুনতে পেয়েছি আমরা প্রিয় শ্রোতা, চার মিনিটের ছোট্ট একটা বিরতি নেবো, চার মিনিট পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে, আর হাকিমকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফ্যান পেজে www.facebook.com/kebr.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এবং এছাড়াও আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজে। যারা কনফেস করতে চান নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো লাখো মানুষের সামনে লাখো জনতার সামনে
নিজ নামে কিংবা ছদ্ম নামে পরিচয় গোপন করে বলতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, মানুষকে সচেতন করতে চান, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613-892-892। আমি আরো একবার বলছি 09613-892-892। ফিরছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
এবং এই পেজটি থেকে যারা এই অনুষ্ঠানে আসতে চান এবং এই অনুষ্ঠানে এসে কনফেস করতে চান স্বনামে, ছদ্মনামে কিংবা বেনামে, যাই বলি না কেন, তারা আমার সঙ্গে কথা বলতে পারেন, আমার সঙ্গে SMS এর মাধ্যমে কথা বলতে পারেন। এখানে আপনারা ইনবক্সে টেক্সট পাঠাবেন আপনার সেল নাম্বার সহ, কি ভুল করেছেন, কি অপরাধ করেছেন সেটা জানিয়ে আমি আপনাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করব, এবং হতে পারেন আগামী সপ্তাহে এসে নিজের জীবনের ভুলগুলো স্বীকার করবেন, এই অর্থে যে আপনার মতো করে ভুল কিংবা অপরাধ সমাজের আর কেউ কখনো না করুক। আমি আবারও হাকিমের কাছে ফিরছি। হ্যাঁ হাকিম, তারপর
আমাদের সাথে আর কি পড়াশোনা করতো, যেহেতু বড় হুজুরের মেয়ে এর লিগে আর কি, ছোট আসলে থেকে আর কি পর্দা সারাই পড়াশোনা করতো। তখন আর কি ওই কয়েকটা একটা ডাকাত পোলা আসছিল, ডাকাত পোলাকে সবাই চিনত, আলামীর নাম আসছিল আমরা তো কিছুই করি নাই, আমাকে এরকম কথা বলতে আগে এসেছিল সিনিয়র বান্ধব, এটা করার পিছনে আর কি আমরা আমাদের মা আর কি আমাদের ওই গাছের আম আসছিল, তো তাহলে তো বিপদে পড়ুন। এরপর আর কি লিগ আর কি যত খাওয়ানো ছিল অর্ধেকের বেশি অগ দিতাম। আর কি সেদিনকে আমরা মাদ্রাসা গেছিলাম, ওই সঙ্গে নতুন, ওই সঙ্গে আর কি আমার মা আমরা যেহেতু গরিব, এর লিগ আমাদের কোন ট্রাং আসিল না। আমাদের বাসার একটা পোলা আসলো, নাম হলো নাহিদ, ওই নাহিদের কাছে আর কি ট্রাং আসিল, ওই ওই ট্রাং আর কি সবকিছু রাখতাম, যত খাওয়ান আসলো সব রাখতাম, কিন্তু ওই নাহিদ আমাকে না দিয়ে ওই নিজে সব খেয়ালাইত। আর ওই একটু বেশি কিছু কইতে গেলে আমার এই দেহের দাগটি দাগ মুখ আছে খামসির, এই খামসা এমন জায়গা খেয়ালাইত, অনেক খামসি দিছে মার কাছে কইছি, মা আবার রিসার দিছে। এরপর আর কি এরকম করে দেখা একটা নতুন ট্রাং আমাকে দুজন কিনে দেয়।
আচ্ছা,
কিনে দেওয়ার পরে এখন বাসায় তো আবার একটু অভাব অনটন, যেহেতু মায়ের চাকরি করে না আর আমার আব্বু টাকা পয়সা দেয় না, আমার আব্বুর কাছে মায়ে গেলে মায়ের গাড়টা ডাকাটা ফালাইয়া দেয় যে তোর অন্য কোনো জায়গা নাই এরকম করে আমার আব্বু।
মানে কি আপনার মা কি তারপরে আপনার বাবার কাছে গেল?
ওই বাড়িতে গেছিল, কিন্তু ওই বাড়িতে কেউ আমার মায়ের জায়গা দেয় নাই। আমার দাদুর একটা কথা যে রিফিউজির মেয়ের আমরা জীবনে জায়গা দিব না।
রিফিউজি
বলতো যে যারা ই করছে অন্য জায়গায় গেছে, আমাদের বাড়িতে আইসে, আবার আমাকে এরকম এত আমরা এত বড় লোক, আমাকে বাড়িতে ভাড়া থাকা গেছে, আমাকে বাড়িতে কিনে ওই মেয়ের জায়গা এরকম করতো আর কি। আমার দাদুকে আর কি অনেক জায়গা সম্পত্তি আসছিল, তাদের এত জায়গা আসছিল যে তাদের ফলের বাগান, ওই বাগান পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি লাগতো এই গ্রাম অঞ্চলে, এত জায়গা সম্পত্তি আসছিল। আর আমি আজ পর্যন্ত জানি না যে আমার পাঁচ ছাড়া কয়জন, এমনি মা একবার কইছিল কিন্তু সঠিক খেয়াল নাই, চার পাঁচজন এরকম আর কি। দাদুর নামে আসছিল। এরপরে আর কি মনে করেন যে বাসা অভাব অনটন, ওই জায়গাতে আবার মাসে আমাকে একজোর পিছিয়ে 600 টাকা করে যায় খাওয়ান খরচ সব মিলিয়ে। এখন বাসায় যেহেতু অভাব মামারা কি করতো ওই যে জায়গায় চাকরি করতো ওগুলা দিয়ে আর কি ওই বাড়ি ঘর আর কি ওই উন্ডা বানাইছে আর উন্ডা আর কি আমাকে হালকা পাতলা দিচ্ছে চলতে পারছে এরকম আর কি। এরপরে এখন আমার মামাতো ভাই তো আস্তে আস্তে পড়াশোনা শিখা হেফসখানায় গেছে নজর গেছে হেফসখানায় এখনো যায় নাই। তখন একদিন আমাদের ওই মাদ্রাসায় আর কি পোলাপন শয়তানি করতো ওই শয়তানি করতে করতে ওই ঝাড়ু আছে না ওই ঝাড়ু দিয়ে একদিন উদ্দাম মারছিল আর কি একটা পোলার উদ্দাম মারছিল কিন্তু ওই পোলাটা সরে গেছে একবার ঝাড়ুটা দেওয়া লাগছে একবার হুজুরের দরজার ভিতরে হুজুর নামাজ পড়তা ছিল হুজুর কাছে চাইতা তখন হুজুর কি করছে বেত নিয়ে সব পিঠে বেড়ানি শুরু করছে আমি আসলাম পিছিয়ে আমি সদানি করি না আমার একবারে গায়ে পিঠে বেড়ানি শুরু করছে তখন সব পিছিয়ে একবারে রই দেবেতে খাড়া রাখছে তখন উলাবান কি করতেছে একদিন কাছে মহরমের দশ তারিখ ওই মহরমের দশ তারিখের গজল সহায় যাওয়া শুরু করে এরকম আর কি করতো হুজুর আর কি বেশি টর্চারিং করতো। এরপরে মনে করেন যে ওই দিনকে আর কি আমার মামাতো আর কি কোরআন শরীফকে একবার শিখা ওই একবার হেফসখানায় গেছে না
কোরআন শরীফ শিখে হেফসখানায় গেছে মানে আমি যদি জানি যে কায়দা আম্পারা
এগুলো সব কমপ্লিট করাই গেছে কিন্তু আমি ওই জায়গাটা জায়গায় রয়ে গেছি
মানে আমি এখনো কায়দা দিয়ে
কায়দা দিয়ে পড়ে রয়েছি কিন্তু আমি উপরে যাইতে পারতেছি না।
তো হুজুর আপনাকে কি করতে
হুজুররা ওই মারতে পারবে আর কিছু করতে পারবে এটি কিছু করতে পারতো না
কেন পারতেন না আপনি মানে হতো না কেন আপনার মনে থাকতো না কেন
মনে থাকতো না এটা কেমনে করুন কোন মনে করেন যে সবার নিচে আমি আসলাম আর একটা ছাত্র আসলাম আমাকে পরে দুই বছর পরে একজন ঢুকছে হ্যাঁ একবার আমি ভিঙ্গ মাদ্রাসা পেয়েছি আমি কিছুই পারি না কিন্তু হ্যাঁ একবার
কমপ্লিট করে ফেলছে
কমপ্লিট করে
ভয়াবহ ঘটনা মানে এমন হতো কি যে আপনি পড়তেন না বা মনোযোগ দিতে পারতেন না
মনোযোগ তো ওই জায়গাতে থাকতোই যেটুকুই থাকতো কিন্তু তারপর তো কিছু হইতো কিন্তু ওই বারবার যেটুকুই একটু হালকা সহজ আসলে উত্তরই পারতাম কিন্তু কঠিন রিডিং এ আমি আর পারতাম না।
এখানে একটা বিষয় একটা বলে রাখি আমি একদম ছোটবেলায় আমার নিজের জীবনের একটা ছোট গল্প আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি গ্রামের স্কুলে পড়াশোনা করেছি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত এবং ওই সময়টাতে দেখতাম যে আমার চেয়েও বয়সে বড় বড় কিছু ছেলে মেয়ে যারা ওই একটা চ্যাপ্টার পড়ার পরে আর পারছে না কিন্তু আমার রেজাল্ট আল্লাহর রহমতে খুবই ভালো ছিল যাই হোক সেটা হয়তো সেই সময়টাতে বুঝতাম না। তো এরকম যারা এরকম পারেন না তারা বেশিরভাগই যে এরকম যে পড়াশোনার প্রতি মনোযোগ নেই পড়াশোনা করেন না সে কারণে পারেন না এরকম অনেক আছে যে সারা দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করছেন তারপরও 10-20 সেকেন্ড ডিভিশন। তো এই যে ঘটনাগুলো ঘটে এগুলো ব্রেইনের ক্যাপাবিলিটিরও একটা ব্যাপার স্যাপার থাকে সেটা নিশ্চয়ই যিনি আমাদের আজকে সাইকিয়াট্রিস্ট আছেন ডক্টর তাজুল ইসলাম যিনি শুনছেন এই মুহূর্তে তিনি আসলে একটা ভালো ব্যাখ্যা করতে পারবেন। আমরা সবসময় একটা কথা বলি অধ্যাবসায় মানুষকে অনেক দূর নিয়ে যায় সেটা সর্বক্ষেত্রে যে সত্য হবে এমন কোনো কথা নেই কারণ সেখানে আপনার নিজের ক্যাপাবিলিটিরও একটা ব্যাপার আছে খোদা প্রদত্ত একটা ব্যাপার আছে। যাই হোক যেটা আপনি বলছিলেন তা আপনার মামাতো ভাই চলে গেছে মানে সে মুখস্থ করছে কোরআন ওই সময়টাতে আপনি
আমি
কান্নাতে পড়ে
আছি তারপর একটু পিছিয়ে
আসেন
ওই সঙ্গে আর কি নতুন আর কি তখন আর কি প্রথম শ্রমিক বা দ্বিতীয় শ্রমিক পরীক্ষাতে আর কি আমাদের বন্ধ দিল বন্ধ দেওয়ার পরে আর কি ওর সঙ্গে একটু বন্যা সিজন আসছিল ওই বন্যাতে একবারে ওই নদীর পানিটা একবার মাদ্রাসা একবারে আয়া পড়ছে এরকম অনেক পানি হয়েছে তখন আর কি আমাদের বাসার আর কি কোচ খবর দেওয়ার কেউ আসছিল না মোবাইলও আসছিল না তখন মাদ্রাসা ছুটি দিয়ে দিচ্ছে বাসাতে কেউ আসে নাই তখন আমরা দিন কি করছি মামাতো ভাই আমি কইতাছি আমরা যেন আমার বাসা যাওয়া লাগবে কেউ তো কেউ আসে না যাওয়া তো লাগবেই তখন আমাদের বাসার ওই পাশে নাহিদটা ছিল তার কাছ থেকে আর কি 5-7 টাকা যা পারছি ওই আর নিয়ে আর কি আমরা ওই ইসলামপুরে দিয়া নয়ারহাটে বিচ্ছে দিয়ে আর কি আইতে একবারে গ্রামের উপরে দেখেছি ওই নয়ারহাটের রাস্তার উপরে পানি আসছে এত পানি এরপরে মনে করেন যে সামনে গেলে একটা আবার একটা নদীর মতো ওই জায়গাটা ব্রিজ আছে এখন যা দিয়ে যে আমাদের আছে একবারে কাপড় চোপড় বালতি মধ্যে সব মায়ের সব কিছু নিয়ে আইতে গেছিল একবার এখন ওগুলো সব নিয়ে আইছি এখন আয়া দিয়ে যে এত পানি যে একবারে পুরো রাস্তা একবার পানিতে বইরে গেছে তখন কি করি ওই 5-7 টাকা আসলে আমরা কই উত্তর জায়গাতে আমরা নৌকা দিয়ে আইতাম নদীর উপরে আইতাম ব্রিজে না আইয়া তাহলে তো আমার টাকা থাকতো না তাহলে তো আমরা যেতে পারতাম না ওই 5-7 টাকা দিয়ে অন্তত একটা নৌকা ওই নৌকা দিয়ে আমরা ওই বাড়ির ওই পাশে আর কি ওই পাশে রাস্তাটা উঠি এই পাশে রাস্তাটা ওই পাশে যাই কিন্তু একবার রাস্তা একবার পুরো ডুবে গেছে পানি দিয়ে এরপরে অনেক কষ্ট মশলা বাড়িতে যাই যার পরে ফ্রেশ ট্রেস একবারে ভালো মতোই হওয়ার পরে কয়েকদিন পরেই ওই বন্ধ তুই আর কি নানা রাখায় বন্ধ আছে এখন আর কি দুজন মুসলমানি দিয়ে দিই এখন মুসলমানি ওই জায়গাতে এখন ভালো একটু অনুষ্ঠান মনুষ্ঠান আমি আমার বাসিতে কোনো অনুষ্ঠান মনুষ্ঠান করে নাই পাশের বাড়ি তার একটা পোলার ওই যে নাক কাটছিল ওর বাড়িতে অনুষ্ঠান করছে এখন আমার মুসলমানি করার পরে আমার দুজন মুসলমানি করাইছে ওই দিনকার কি আমাকে খাটে দিয়ে দিছে কারণ খাটের উপর মায়ের বাদ পাক করবো ওই সঙ্গে আর কি আমার মামা নিয়ে আর কি মামার মাল্লা কিন্তু জগ রয়েছে ওই সঙ্গে আর কি তুই এই বাড়িতে থাকবি কে তুই তোর বাড়িতে যাস না কে এরকম আর কি করতেছে তখন আমাকে বাদ পাকাইব ওই সঙ্গে আর কি মামানির কথা মতে আমার মামা আর কি চুলাটা একবারে ভাইঙ্গা দেয় আমার বাতাসটি পাকা নয় না। এরপরে ওই বাড়ির পাশের থেকে আর কি ওই খিচুড়ি পাকাইছিল মুসলমানি করেছিল ওই পোলাটার, ওই মুসলমানি ওই খিচুড়ি আর কি আমাকে খাওয়াইছে, আম্মায় আর কি ভাত খাওয়াইছে।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা হচ্ছে যে ওর মা ওনার বাবার বাড়িতে থাকছে, আমাদের সামাজিকতার জায়গাতে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে নিজ বাবার ঘরে থাকা, এটাকে কোন চোখে দেখা হয় সেটা নতুন করে আসলে বলার কিছু নেই। এবং সেটা তো একটা আছেই, ওনার জায়গাটা থেকে এক ধরনের অসহায়ত্ব এক সামাজিকভাবে, আর দুই নম্বর হচ্ছে যে সন্তান আসছে দুনিয়াতে সেই সন্তানও কিন্তু ব্রেইন বিচার বুদ্ধির দিক থেকে খুব বেশি প্রগ্রেসিভ না, সুতরাং সেটাও এক ধরনের চাপ তার উপরে। একটু চিন্তা করে দেখবেন যে সেই অবস্থায় সামাজিকতা বা সামাজিক রিলেটটা কি হতে পারে এবং প্রভাব যতটুকু আসছে এই ছেলেটার প্রতি আসছে। হ্যাঁ, দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি, সামনের দিকে কি হচ্ছে, কত বড় ইম্প্যাক্ট পড়ে নিজের জীবনের ক্ষেত্রে, কত বড় ক্ষতি হয়ে যাবে, ভুল বা কি করে বা অপরাধ কি করে সেটাই দেখার বিষয়। বলুন।
তারপর আর কি ওই মামার আর কি মামার মাল লোকের ঝগড়া করে ওই খিচুড়ি না খাওয়ায় লাশ দেওয়া মায় আর কি ওই চুলার আর ঠিক করতে পারে না, কিন্তু তাই কোনো একটা ঈদ দিয়া ভাত পাকায়, ভাত পাকানোর পর ওই ভাত আমরা রাইস লোক দেখাই।
এই যে কাজগুলো করতো আপনার নানা কিছু বলতো না?
নানা তো কইতে, কিন্তু নানার মামাকে তো এক কথা, মামারা কয় যে তোর এই বাড়িতে থাকা হইব না, তো তোর স্বামী বাড়িতে জায়গা, তোর বিয়ে দিছে এত বলো করে,
তো বিয়ে দিয়েছে, এটা তো আসলে আপনার মা করে না, এটা আপনার মামারা দিয়েছে।
হ্যাঁ, তারাই করছে, কিন্তু তারা এখন
আর ওই জিনিসটা মানতে চাচ্ছে না। আচ্ছা,
তারপরে আর কি এখন ফালাইতেও পারে না, মামারা কয় যে বোন যে তো ফালাইতে পারি না, কিন্তু মামা মামানিকে কথা আর কি তারা আর কি শুনে আর কি মাঝে মাঝে রাগ হয়ে আছে একটু কি। তারপরে আর কি ওই হুন্দা আর কি মুসলমানের পরে আবার মাদ্রাসায় যাই, মাদ্রাসার পর ওই আর কি এরপরে আর কি ওই আবার ওই মামা তো আর কি হেসখানে গেল গা, আর আমি ওই পিছিয়ে পড়ে গেলাম। হেসখান যাওয়ার পরে মামা তো আর একটা রূপ ধরলো, আবার মামা তো ভাই হেসখানা যাওয়ার পরে মায়ের ডোরে পড়ালেখা করুক না, মামা তো আর কি হেসখানা তো একবার পলাইছে,
মামা তো ভাই মানে যে হেসখানা গিয়েছে সে মায়ের ডোরে পালাইছে,
পালাই আসছে।
কেন কেন ভালো স্টুডেন্ট ছিল?
হ্যাঁ, ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু সে আর কি ওই মায়ের ডোরে আর কি অনেক মারে। আপনি মনে করেন যে পড়া আপনি মুখস্থ পড়া দিবেন দুই আর পিস থাকবো, আর একটু বলে এলে আপনার এক বাড়ি কঠিন বাড়ি এর লেগে আর কি একবার আমি মায়ের ডোরে আমি আর পড়ালেখা করুক না।
মানে যে আপনার চেয়ে ভালো স্টুডেন্ট ছিল সে পালিয়ে আসছে
মাদ্রাসার দিকে।
এখানে একটু আপনাদের সবাইকে নোট করছি, ধর্মীয় দিক থেকে মাদ্রাসা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান যেখানে দ্বীনি এলেমের শিক্ষা দেওয়া হয়, এবং অবশ্যই আমাদের অন্তর থেকে শ্রদ্ধা দেশের সমস্ত মাদ্রাসা ইনস্টিটিউশনগুলোর প্রতি। ওখানে যারা আছেন বিজ্ঞ আলেম এবং একই সাথে যারা বিজ্ঞ হুজুর আছেন তারা অনেকেই জাহাবুলিগ সত্যবুলিগ অনুষ্ঠানটি শুনে থাকেন, তাদের প্রতিও আমাদের রেসপেক্ট শ্রদ্ধা। দুই একটি ফল্ট, সেটা যেমন আমাদের এডুকেশন সিস্টেমে, সাধারণ যে এডুকেশন সিস্টেম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে যেমন আছে, তেমনি কিছু কিছু মাদ্রাসায়ও আছে। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতাও বলতে পারি, কারণ আমি একটা সময় পর্যন্ত আমি নিজেও মাদ্রাসায় পড়াশোনা করেছি। হ্যাঁ, তারা জেনে করেন না বুঝে করেন, এখন অবশ্য কি হয়েছে জানি না, যেহেতু সরকার একটা নিয়মই করে দিয়েছে যে কোনো শিক্ষক ছাত্রের গায়ে হাত তুলতে পারবেন না, সুতরাং এখনকার অবস্থা কি আমরা জানি না, তবে একটা সময় ছিল আমাদের সামাজিকতার জায়গা থেকেই একটা সময় ছিল যে শিক্ষকরা যদি ছাত্রের গায়ে হাত তোলেন সেটাকে আশীর্বাদ মনে করা হতো, বাবা মা ছাত্রকে শিক্ষকের হাতে দিয়ে এই ধরনের কথাও বলতো যে হাড় হুড্ডিটা হচ্ছে হলো আমার, মাংসটুকু হচ্ছে আপনার, মানে মানুষ বানাই দেন। যাই হোক, এই আদর্শের জায়গা থেকে আমরা কিছুটা হলো সরে এসেছি, পত্রপত্রিকায় বিভিন্ন লেখালেখি হচ্ছে। আমরা ও যে গল্পটা আজকে বলছে ওটা একান্তই ওর ব্যক্তিগত জীবনের গল্প, সেটা কিন্তু আসলে সার্বিক চিত্র আমরা এখানে বলছি না, কারণ এদেশে অনেক 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 মডার্ন, অনেক বেশি ভালো এবং একই সাথে অনেক বেশি প্রোগ্রেসিভ মাদ্রাসা আমাদের কিন্তু দেশে আছে। সুতরাং একটি ঘটনাকে কেন্দ্র করে সার্বিক চিত্র বিবেচনা করার কোনো সুযোগ নেই, সেটা ওর একেবারেই ব্যক্তিগত জীবনের ঘটনা। এবং একইভাবে আমরা এটাও বলতে পারি না যে কোনো কোনো মাদ্রাসাতে স্টুডেন্টদের প্রতি এই ধরনের অত্যাচার করা হয় না। হ্যাঁ, সুতরাং এটাকে আসলে সার্বিক চিত্র হিসেবে দেখার দরকার নেই, যেহেতু মাদ্রাসা আমাদের অন্তরের জায়গার থেকে অনেক বেশি সেন্সিটিভ একটা জায়গা, এবং যেহেতু আমরা মুসলমান সেই অর্থেই আমরা আসলে মাদ্রাসা নিয়ে কোনো ধরনের কটু কথা বা নেতিবাচক কথা খুব সহজে নিতে পারি না, বরং এইভাবে বিষয়টাকে চিন্তা না করে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে কেউ কেউ কোনো অনিয়ম করতে পারেন বিষয়টাকে এভাবে আপনারা দেখবেন, সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। জি বলুন। তারপর
পালায়া যায় মামা, আবার বিকালবেলা আবার দিয়া যায়, এরপরের দিন সকাল আবার পালায়া যায়। পালায়া যাওয়ার পর হন মামার অনেক
মাদ্রাসা
ওই মাদ্রাসাতে, কিন্তু আমার কোনো ওই পালায়া যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমি কইছি যে আমি পারি আর নাই পেরে আমি জায়গা দিয়ে থাকুন, যেহেতু তোমরা দিছো ওই সঙ্গে আমি একবারে যেন কিছু বুঝি না এরকম আসছিলাম। এরপর আর কি যে সঙ্গে আমি মাদ্রাসা পড়ি আর কি, তখন আর কি আমার মার আর একটা ই হয়, আমার বোন হয়, ছোট একটা বোন হয়। বোন হওয়ার পরে আমি মাদ্রাসা থেকে ছুটিতে বাসায় যাই, আমার মাকে বলি যে মা আমার
ছোট বোন হয়, মানে আপনার বাবাকে আসতো তখন?
বাবা মাঝে মাঝে আসতো, কিন্তু ওই সঙ্গে আর কি বাবার আর কি কিছু করার, তারা যাতেই করে বলতো যে আমি ওই জায়গা থেকে ই করালে তারপরে আমি আপনাদের বোর্ড কেমন নিয়ে যাবো।
যেটা বুঝতে পারতাম যে আপনার বাবাও আপনার মার কাছে মাঝে মাঝে আসতো, কিন্তু সে এখানে থাকতে পারতো না,
থাকতে পারতো না, দুই একজন থাকতো তারপরে যাইতো।
আর আপনার মামারা যদি চাপ দিত যে আমার বোনকে নিয়ে যাও, তাহলে আপনার বাবা বলতো যে ওইখানে একটা ফয়সালা করে নেই তারপরে আপনার বোনকে নিয়ে যাবো। আচ্ছা,
এমনি করতো যখন আর কি আমার মাকে বলি যে আমার ওই বাসা যাইতে হবে, আমার বাসার বাসা আর কি পোলাবান আর কি ছোট ছোট পোলাবান আর কি জুলাবাতি আর কি ডিম দিয়া বাদ দিয়ে আর কি অনুষ্ঠান ছোট ছোট ই করে না, অনুষ্ঠান করে না ছোট কালে ওই জুলাবাতি খেলতে আমি কই আমি জুলাবাতি খেলুম। এখন মায়ের কয়ে যে তোর একটা বই নেবো আল্লাহ দিব, ওই বইনের লগে তুই জুলাবাতি খেলিস বড় হইলে, তোর হন হন যা দাও দরকার দেখ আমি এমনি অসহায় আমার কাছে টাকা পয়সা কিছু নাই চাল ডুল করে নাই, তুই জায়গা দেখি করবি ওই বাসা যা তোর কোন দরকার আমরা বড় লোক থাকবে এমনি 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 বোঝাইছে তারপরে আমি বুঝবাই না আমার আর কিছু কইনি।
এটা ঠিক বুঝলাম না আমি কোথায় যাচ্ছি না করেছি আপনাকে,
আমার বাসা এই জায়গাতে মনে এটা আমার বাসা, এরপরে আরেকটা বাসা আছে ওই বাড়িতে কয়টা পোলাবান আছে ওই পোলাবান আর কি এক বর চাউল দিয়ে একটা ডিম দিয়া এমনি সাধারণ ছোট পোলাবান আর কি জুলাপাতি খেলে না
জুলাপাতি মানে চড়ুই ভাতি
ওই তো এক ওই ওই খেলতাছে ওরা। তখন আমি কই আসলে আমার একটা ডিম দেয় একটা এক বর চাউল দেয় আমি এটা দেওয়ার লাগে জুলাপাতি খেলো। আমার মায়ের কয়ে যে আমার টাকা পয়সা কিছু নাই এমনি আমি আমার ঘরে চাউল টুল কিছু নাই তোরা ডিম ওই বা কোন টিয়া ডিম আর তোর এখন ওই জায়গাতে খেলার দরকার নাই তোর আল্লাহ একটা বোন দিব ওই বোন আর কি তুই
বোন নিয়ে খেলিস
হ্যাঁ বোন নিয়ে বড় লোক খেলিস এমনি তো নাই। এখন মার কথা আর কি কম মায়া
তখন আমি বুঝলেন যে আপনার বোন
বোন
তখনও আসে নাই তুমি
তখন আমি মার করলাম মা কেমন হইব মা বোন কেমন আইব মায় বলে জাল্লায় ফেরেস দিয়া যাইব এমনি বলছিল
এগুলো এই ধরনের কথা কিন্তু বলা হয়। হ্যাঁ বলুন তারপর
তারপর আর কি ওই এই সঙ্গে আর কি আমার বোন যখন হইল তখন আর কি আমার মায় বলে যে যেহেতু তোর বোন হয়েছে তোর আব্বার কাছে একবার ল যাই এরপর আমার নিয়ে আর কি
বাবার বাড়ি কোথায় ছিল
কুমিল্লা সাত এরপর গেলাম চাঁদপুর গেলাম একবারে জীবনের প্রথম গেলাম এর আগে গেছি কিনা করতে পারবো না দেখার মতো প্রথম গেলাম যাওয়ার পরে এখন এখন মায় কয় যে তোর আব্বার যা দায়িকা নিয়ে এমনি মামা আব্বু মাঝে মাঝে আইতাম তো চিনতাম আব্বু
কোথায় ডেকে নিয়ে আসতে
আব্বুর দোকান আছিল কি স্যাঙ্গাচর ওই স্যাঙ্গাচরের একটা পাশে একটা দোকান আছে আড়ালে ওই জায়গাতে মায় দাঁড়ায় আসছিল আর মায় বলছে যে তুই তোর আব্বুর ওই জায়গাতে একটা দোকান আছে চিনবি না তোর আব্বুরে ওই দোকানের দিকে আর কি তোর আব্বুরে ডাইকা নিয়ে জানে তুই দোকানের দাঁড় করে দেখবি তোর আব্বু তো একটা দোকান একটা দোকান থাকবেই মায় গেলে মারে সবাই চিনা যাইব এর মায় আগে গেছে এর দিকে মায় যায় নাই।
আচ্ছা
এরপরে মনে করেন যে আমি গেলাম
বন্ধু কোলে করে নিয়ে গেছে
হ্যাঁ মায়ের কাছে বন্ধু কোলে করে গেছে যাওয়ার পরে এখন আমার আব্বুরে দেখি আমার আব্বুকে ডাক দিছি আমি মায় আইসি আহো এখন আব্বু কয় তুই আনে আইস তে কাল্লো গালি এখন পাশের দোকানদার কয় বুলুর পোলা তো বুলুর মতো আইসি এমনি করে কয় এরপরে কয় কিরে বুলু তোর ওই ওই বউরে না তালাক দিয়ে দিস এই বুলার আমার এনে আইসে কে আব্বু আর কিরকম করে সরাইছে তো ওই বউরে তালাক দিয়ে দিছি
মানে যেটা
বাবাকে তো আগেও দেখছি ওই আব্বু মাঝে মাঝে আইতো আমার লিগে মজা টজা নিয়ে মাদ্রাসা দেখা করতো ওই সঙ্গে আর কি আইতো কিন্তু আমি ওই দেশে আর কি ওই জায়গাতে প্রথম দেখছি।
আচ্ছা, তো আপনার বাবা বললো তুমি যাও আমি
আসবো। তারপর আর কি মার কাছে গেলাম আমি আমার আব্বু আর কি অনেকক্ষণ পরে আইলো আহার পরে আহার কোনো কথা নাই আমার মার একটা দাঁড়িয়ে তোর দিয়ে দিল তোর দেওয়ার পরে কয় তুই আনাই সবকে তোর পুলারে উনি পালাই সবকে তোরে আনে আইতে কইছে কারা তারপরে আর কি আর
বাচ্চা এর আগে দেখে নাই সে মেয়ে বাচ্চাটা নিয়ে প্রথম আপনার মা ওখানে গিয়েছে এই অবস্থায় সে চট দিয়ে দিল সামাজিক রিয়েলিটি।
তারপর আমার আব্বু আর কি আমার মাকে মা বললো যে তোমার এই মেয়ের দেখাইতে আইসি কয় মেয়ের ফালাই দিম আমি মেয়ের কোনো দরকার নেই এমনি এমনি করলো লাস্ট দিয়ে অনেক কি করার কথা এই তোর একশো দিলাম তুই অন জায়গা এমনি থাকলে তুই অন মরবি তোরে অন মাইরা লেবো সবাই লাস্ট দিয়ে আর বাসা ঘর উঠতে দিল না আব্বু বাসা নিয়ে গেল না আমার বাসা দেওয়া হইলো না দেশের বাড়ি লাস্ট দিয়ে আর কি উন্তিক আবার অনেক ধাক্কা মুক্কা দিয়ে আবার মারে পাঠিয়ে দিল।
আপনি কি বলেন ওই সময়টা আপনার কেমন লাগতো বাবা কাছে নেই
এখন
মা এরকম মামাদের কাছ থেকে এরকম কথাবার্তা শুনে কেমন লাগতো মানে
আমার বেশি
অনুভূতি হইতো না অনুভূতি
যেহেতু আমার বাবা আমি ছোটকাল থেকে পাই নাই
ওই অনুভূতিটাও ছিল না
ছিল না মা সারাজন পাইছি মান লাগে আমার মায়ের মাঝে মাঝে কইতে তোর বাবার কাছে যেতাম কান্দা করতাম না আমি বাবার কাছে থাকুম না আমি তোমার কাছে থাকুম এরপরে আর আবার মাদ্রাসা গেলাম মাদ্রাসা মামা তো বেগুন থেকে বাড়া করলো আহার পরে এখন আমি তো আসি। এখন একদিন রাইত কইরা ওই এক দিনে বেলা একটা পাইন যাবি আর কি কবর আসতে আসতে লগে হুকায় দিছে। এখন রাত্রে কইরা আর কি ওই পাঞ্জাবিটা আর কি সবাই মনে করছে ভূত ভূত
সাদা পাঞ্জাবি দেখার পরে।
এরপর আর কি কেউ সাহস পায় না, সাহস পায় না, সবাই ভয় পাইতেছে। এরপর হুজুর তিন চারজন হুজুর মিল্লা কোরআন শিবের সুরা আমরা পড়িনা, এরপর পাঞ্জাবি আনতে গেছে পাঞ্জাবি আনার পরে দেখে ওই ছাওয়ার ভিতরে খালি বাইরে আইতেছে, বাইরে আইতেছে ছাওয়া পরে না গায়ের ছাওয়া,
মানে ছায়া ছায়ার ভিতরে
ছাওয়ার ভিতরে খালি হুজুরা বাইরে আইতেছে, আমি তো
ছোট
আসছিলাম মুসলিম গারে এত কিছু বুঝতাম না, তারপর আমি একবার হাবলা ধরুন আসছিলাম। এরপর আর কি মামা তো যেহেতু আমি একা, এরপর রোজারির সময় মায় দেয়া কয় তুই তো আর পড়া যাওয়া তরইব না, এখন কি করুন ক তোর নিয়ে তার আমি শিখতে পারতাছি না, তার মামারা বকতাছে। মামার আর তুই নানু গো নানু মায় আর নানায় এরা তিনজন একসাথে খাইতো, ওই মামার আর কি নানু গো খরচ দিত বাপ খাওয়ানোর লিগা, ওই মায় পাক করাইতে দেখা ওই মাল হালকা একটু মার খরচ দিত, এর বেশি কিছু দিত
মানে উনি রান্নাতে সাহায্য করতেন বলে এই ধরনের
হেল্প দিত একটু, এর বেশি কিছু না। ওই টাকা দিয়ে উনি খাওয়ান খরচ দিত, আর নানারা কইতো যে আমাকে খাওয়ানোর দরকার নাই তোর পোলারে নিয়ে কিছু এমনি করতো।
আচ্ছা আচ্ছা।
তারপর আর কি
আপনি তখনো কায়দায় মানে কায়দা দিয়ে পড়ে আছেন আপনি সামনে আগাতে
আপনি আর পারবেন। তারপর অনেক কষ্ট মুষ্ট করে একদিন আম্পায়ার উঠছি, আম্পায়ার ওঠার পরে এখন কায়দার পরে আম্পায়ার, আম্পায়ার ওঠার পরে সিপার ওঠার পরে এখন মায় কি করছে আম্পায়ার দিয়ে উঠছি, এখন মায় কয়েছে একবারে পাঁচ কেজি জিলাপি নিয়ে আমার দাসে গেছে, কয় আমার পোলায় প্রথমবার আম্পায়ারতে উঠছে।
কয় বছর পরে উঠলেন?
ওই দুই আড়াই বছর ওরকম।
চিন্তা করে দেখুন দুই আড়াই বছরে অনেকে কোরআনের হাফিজ হয়ে যান, ও দুই আড়াই বছরে আপনারা যারা পড়াশোনা করেছেন এই লাইনে তারা বুঝতে পারবেন, যারা আরবিতে একটু হলেও জানেন, কায়দা শেষ করে সে সিপারাতে উঠেছে। কায়দা শেষ করতে এখানে সর্বোচ্চ এক মাস লাগে, যদি ছোট একটা বাচ্চাও শুরু করে সর্বোচ্চ এক মাস, সেখানেও দুই থেকে আড়াই বছর, তার মানে ওর ব্রেনের রিসিভিং পাওয়ার কত কম ছিল। হ্যাঁ বলুন। তারপর
মামা তো একবারে
ওই সময় হাফেজ
হাফেজের মতো একবার মাদ্রাসা পড়ায় টলা শেষ, অনেক স্কুলে পড়তাছে,
মানে হাফেজ অর্ধেক হয়ে পালিয়ে ঠালিয়ে স্কুলে পড়া শুরু করে দিয়েছে।
আমি জায়গাতে হবে আম্পারায়।
আমি
পালানোর কোন সুযোগ মতো আমি এরকম কিছু করি নাই। এরপরে আর কি ওই আম্পার ওঠার পর আবার কয়েকদিন আম্পার প্রথম দশ পনেরোটা সুরা পড়ছি, এরপর আবার আর সামনে আর পারি না, এই কঠিন একবারে কঠিন লাগে আর পারি না। এখন পরীক্ষা দর্শে এর পিসের পুরোটা পারি, কিন্তু সামনে যে সুরাটা দর্শে সুরাটা পারি না, একেবারে গুল্লা দিয়ে দিছে, পরীক্ষায় ফেল করছে আবার কয়েদিন না। এরপর আর কি কয়েদিন মামা দেশে মার গেছে মনে একবারে খারাপ হয়ে। এরপর আর কি মায় আমার মাদ্রাসা থেকে একবারে নিয়ে আসি, মাদ্রাসা হুজুর কয় হুজুর আর তো আর কাম হইব না, দেহ তো আর কাম হইব না, তাহলে আর রাহার দরকার নাই, এর মাঝে একটু কাহিনী আমার ফালে আইসি। ওইটা আর কি মাঝখানে আমার একটা ফুপু আসছিল, ওই কুকুর লাগে আমাকে একটু সম্পর্ক ভালো আসছিল, ও কুকুর আর কি মাইনা নিয়েছিল যে আমার ভাই তো বিয়া করছে, যেহেতু ভাই বিয়া করছে ওই ভাইয়ের বউ বাচ্চা তার আমরা ফালাইতে পারি না, খুব থাকতে পারি চিটাগাঙ্গুর, ওই জায়গাতে আমরা মাঝে মধ্যে যাইতাম, অনেক সম্পর্ক আসছিল, অনেক যাইতাম, অনেক টাকা পয়সা অনেক হেল্প করতো। যাওয়ার পরে এখন একদিন আমার আব্বুকে ঢাকায় আর হারায় গেছে, ঢাকায় আইয়া মুদি দোকানের মোকাম কয়েকটাইয়া হারায় গেছে, এখন হারায় গেছে, এখন আব্বার আর খুঁজা পায় না। এখন দাদুরা ওই আসল যে ফুপু আসছিল আমাকে আদর করতো, সেই ফুপু সহ একবারে আমাকে বাসায় হাজির নবীনগর, আর দাদুরা সবাই আইসে, আমার পোলা কই পোলা কই আমার ভাই কই তোরা বাইর করে যেত, একবারে বাথরুম মোটরুম যা আছে বাড়ি ঘরে পুলিশ মিলে সব নিয়ে আসে তন্ন তন্ন করে, তখন পায় না তো কোনো জায়গায় কিচ্ছু পায় না, তখন পায় না যখন আর কি করবো। এরপরে আমার বলতে কয়ে গেল যে তখন যা সম্পর্ক আসলো সব ভুল, তোরা খারাপ তো খারাপই রইলি, তোরা জীবন ভালো হইলি না। এরপরে আমার আব্বুরও পায় না সাত দিন পর, তখন আমার মায় কি করছে একদিন আবার পাঁচ কেজি মিষ্টি নিয়ে গেছে, যাওয়ার পরে এখন মায় হুজুর কইতেছে যে হুজুর আমার স্বামী তো এরকম এরকম মারা গেছে, আমার স্বামীর লিগে একটু দোয়া করেন যেন হয় ফিরে আসে, এত অত্যাচার করেন আসলে আমার মায় আবার ওই স্বামীর লিগে আর হুজুরের লিগে একটু দোয়া করতে গেছে। এরপরে মিষ্টি উচ্চ দিয়েছে সবাই দোয়া টোয়া করছে, এর এক সপ্তাহ পরেই আমার আব্বু একবারে ফার্স্ট আমাদের বাসায় আসে, এই আরামের পরে আসার পরে এখন কয় জালনা দিয়ে আগে আমাকে মাদ্রাসায় আসে, আসার পরে মামা তো বাইরে ডাক দিছে, আমার ঘুমে আসছিলাম তাকে আমার ডাক দেয়নি, মামা তো বাড়ি ডাক দেওয়ার পরে কয়ে তুই ল বাসায় এলো আমার লগে বাসায় গেছে তার মারে ডাক দিল ডাক দেওয়ার পরে মারে আড়ালে নিয়ে কয়ে এরকম এরকম আমার ডাকায় যা দৌড়ছিল ডাকার দেওয়ার পর আমার অপহরণ করে রাখছিল আমি নাম্বার তোমার কিছু দিনে দেখে বাসায় এরা তোমাকে সন্দেহ করছে এই সন্দেহ তাদের সন্দেহ আর কোনো এর ভিতরে কোনো ই নাই তারপরে আর কি আমার আব্বু আবার বাসায় গেছে ওই উন্দার কুটুক কাহিনী আমার আব্বু আর কি ইয়ে হয়ে গেছে ওই উল্লেখা ফুপু আর কি আমার দিকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আর কোনো কথা মতো এখনো কোনো কথা কয় না আমার অনেক ভালোবাসতো আমার আমার অনেক ভালো লাগতো এই ফুপু আর কি আর গেল এরপরে আর কি ওই মাদ্রাসায় আমি পড়তাছি তখন যেহেতু আমার আবার আম্পারার দিকে আবার কায়দা নামাই দিছে তখন আর কি মায় আমার কয় তুই তার পড়ালে পারবি না পরে নিয়ে আই যাই এরপর হুজুর কইয়া আমার মাদ্রাস দিয়ে নিয়ে আইলো মাদ্রাস দিয়ে নেওয়ার পরে আবার ওই মামাতো ভাই তো ক্লাস আগে পড়ে স্কুলে আর আমার আবার ওই আলিয়া মাদ্রাসা যে আলিয়া মাদ্রাসা হাফিজ মাদ্রাসা ছিল ওই আলিয়া মাদ্রাসা আবার ভর্তি করলো ভর্তি করার পরে ওই ক্লাস টু তে
ভর্তি কর বিরতির ঘন্টা আমরা আরো একবার শুনতে পেয়েছি প্রিয় শ্রোতা আমরা মাত্র পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি নেব ঠিক রাত একটায় আরো একবার ফিরে আসব এবং একটি কথা বলতে চাই প্রিয় শ্রোতা যারা এখানে কনফেস করতে চান এই অনুষ্ঠানে এসে নির্ভয়ে বলতে চান কি ভুল করেছিলেন কিভাবে অপরাধী হয়েছিলেন এবং শেষ পর্যন্ত কতটা জর্জরিত হয়েছে আপনার ব্যক্তিগত জীবন যারা সচেতন করতে চান আমাদের লাখো মানুষকে নিজের বিবেক বোধের জায়গা থেকে তারা আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892 আমি আরো একবার বলছি 09613892892 এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে অটোমেটিক্যালি কিছু নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন এবং অবশ্যই আপনার ফোন নাম্বারটি দিতে ভুল করবেন না ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর রাত একটায় রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয় ১৮ কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীতে তারা গড়বে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ পাঁচ মিনিট পর আরো একবার স্বাগত আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আজকে এখানে হাকিম তার নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে কনফেস করছে এই উদ্দেশ্যে যে তার মতো করে ভুল আপনি যেন কখনো না করেন তাকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমার ফ্যান পেজটিতে www.facebook.com/kebria.rj পেজটি আছে আর জে কিবরিয়া নামে অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ এছাড়া আপনি চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজেও বাংলাদেশের এফএম এরিনার সবচাইতে পপুলার পেজ এবং যেটি ফেসবুক ভেরিফাইড পেজ প্রিয় শ্রোতা আপনি যদি কনফেস করতে চান টিঙ্কুর মতো করে বলতে চান কি ভুল করেছিলেন কেন করেছিলেন এবং সমাজে তার কি প্রভাব পড়েছে আপনার ব্যক্তি জীবন কিভাবে ধ্বংস হয়েছে মানুষকে সচেতন করতে চান তো আমাদেরকে ফোন করুন আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892 আরো একবার বলছি 09613892892 চব্বিশ ঘন্টা খোলা থাকে এই নাম্বারটি যে কোনো সময় আপনি ডায়াল করুন ফোনের নির্দেশনা অনুসরণ করুন এবং তারপর বলুন কি বলতে চান অবশ্যই আপনার সেল নাম্বারটি দেবেন যে নাম্বারে আপনার সঙ্গে আমাদের কথা হবে বা আমরা যোগাযোগ করব হ্যাঁ হাকিম যেখানটায় আমরা থেমে গিয়েছিলাম বলুন তারপর
যখন আমাকে ছুটে ভর্তি করা দেয় তখন আর কি একদিন আমার মামাতো ভাই আর আমি বৃষ্টি হালকা বাদ হচ্ছিল আমাদের বাড়ির সামনে আর কি একটা ব্রিজ আছে সাথে একটা খালের মতো আছে ওই ওই জায়গাতে আর কি একটা পুল বানায় দিছে ইয়ের লগে যেন মানুষটা বাতাস খাইতে পারে ওই জায়গাতে আমরা যাই বয়ে রয়েছে এবার ইয়ের লগে পানির লগেই এখন বৃষ্টি হচ্ছে বড় দুপুর একটা দুইটা বাজে তখন আমি আমার মামার বাড়ি দেখলাম যে আমার বাসার পাশে একটা মেয়ে আসলো, আমার রূপা, ও আমাকে আমাকে পিছিয়ে আসে। হঠাৎ করে আমাকে দুজনটা ধাক্কা দেয় পানিতে ফেলায় দেয়। আমরা সাঁতার জানি না। এখন আমাকে ফেলায় দেওয়ার পরে তখন মামার তো বাইকে আর সাঁতার পেয়ে উঠে গেছে। উঠে যাওয়ার পরে আর আমি আর উঠতে পারিনি, আমি একবারে পানি খাইতে খাইতে মাঝখানে দেখতেছি। তখন একবারে প্রায় যাওয়ার পথে এই সঙ্গে আর কি একটা রাস্তা বা একটা লোক আসছিল, হ্যাঁ দেখা যায় পানিতে খালি বলকানি উঠতেছে। এরপরে হ্যাঁ লাভ দেওয়া নাই তাকে আমার উঠাই, সে প্রায় অজ্ঞানের মতো হয়ে গেছিল। এরপরে যখন বাসা নিয়ে গেল মামার একবারে বাঁশ নিয়ে আইসে আমার মারতে, দুপুরবেলা অনেক গেছে, এরপরে রূপার বাসায় গেছে। যাওয়ার পরে হেলা করতেছে যে হয়তো দুপুরবেলা ভাত খাইতে লইছিল, হয়তো উনি যায় নাই। নাম সবার কাছে তাহলে বুঝতে আইছিল না, ওরা ধাক্কা মারছে বুঝতে নাকি সারা এক কথায় ধারা যায় না, ভাত খাইছিল। এরপরে মনে করেন যে উঠতে সঙ্গে থ্রিতে উঠলাম, থ্রিতে উঠার পরে এখন আব্বু আবার আইছে, আহার পরে আব্বুর মাঝে মাঝে আইতে আবার আইছে, আহার পরে কইতেছে যে তোমাকে এবার নিয়ে যাবো, নিয়ে যাবো কি বাসায় যায় কইছে একবার দেশ বাড়ি নিয়ে যাই। কিন্তু আমাকে নারায়ণ কোচ না করে লঞ্চ ওঠার পরে কইছে যে তোমাকে আমরা ভাড়া রাখবো, ভাড়ায় রাখবো, কিন্তু তখন নিজের বাড়িতে নিয়ে যাইবো না।
আচ্ছা,
এখন ইটে নিয়ে গেল, একটা গ্রাম আছে প্রথম ঘাট, ওই জায়গাতে আর কি নিয়ে গেল। তখন ওই জায়গাতে ভাড়া রাখলাম, আমাকে প্রায় তিন চার মাস এরকম ভাড়া রাখছে। ভাড়া রাখার পরে ওই জায়গাতে এখন আমার ভালো লাগে না, বাসা মারা তো মন চায় খালি। তখন মায়ের দেহ তারপরছে, এখন নানু নানিরা আবার পাক করে খাইতে পারে না, এলি আর কোনটা বেজাল হয়ে গেছে। তখন মামানিরাও তো এত বেশি পাকটুক করে হেরাই করতে পারে, নানুই পাক করতো, নানু পাক করে নানা রেখে। এখন কি হয়েছে ওই জায়গাতে, এখন আমার মাঝে একদিন মামায় গেছিল, মামায় যাওয়ার পর আমি কইছি মামা আমার তো ভালো লাগে না, আমার তুমি নিয়ে যাও। এখন শুনলো আমার লাগে মায়ের কই তুই থাক, তো গেলে আমার ভালো লাগবো না। এখন আমি তো নাসির বন্ধু, আমি যামই, আমি আর ওই জায়গায় থাকবো না। এরপরে আর ওই জায়গা থাকি নাই, আর মামার লাগে একবারে নানকবারে ইয়ে করছে। তখন একদিন ওই জায়গাতে মায়ও কয়েকদিন থাকার পরে মারে আর বাড়া রাখে না, বাড়ায় রাখে না রাখে না। তখন কি করছে ওই জায়গার থেকে আর কি মায়া আবার আয়া পড়ছে, আব্বু কাছে তুমি আবার যাও গা, তোমার এই ভাড়া রাখতে পারবো না, আমার টাকা মুখে এমনি শর্ট আমি রাখতে পারবো না, এই কথা পেয়ে আব্বু। সেরপরে আবার মায়া আবার বাসায় আয়া পড়ছে, দেশে মামাকে বাসায়। আর পরে এখন একদিন রাইতে মামায় আর কি চাকরি করতো আগে, ওই চাকরি করে রাইতে একটার দিকে আর কি বাসায় আইতেছে। ওই সঙ্গে আর কি বিরিজে তোলার চিন্তা মিন্তা থাকতো, হ্যাঁ আর কি থাকতো। যে সময় রিস্কা দিয়ে উঠছে ডাল দিয়ে উঠতে লইছে, তখন আর কি মামার আর কি হেরা তার পাশে গিরাও ধরছে। আর গ্রামের ভিতরে আমার হালকা একটু দূরে বাড়ি, তারপর গেরাও ধরছে তার মামার কাছে যে টাকা দে টাকা দে, নাইলে তোর ছাড়ব না। মামায় তো টাকা দিবই না, এই সংসারের টাকা, এই টাকা দিয়ে দিলে এখন না খেয়ে থাকা লাগবো। এখন লাসাদাস কি করবো, একবারে লাসাদাস এই আমাদের একবার সুবিধা গাই দিয়ে দিস মামার হাতের ভিতরে, সুবিধা গাই দেওয়ার পর লাস্টটা সব টাকা লুটপাট করে নিয়ে গেল, আর ওই জায়গাতে মামায় টাকা নিতে পারেনি।
আচ্ছা,
এরপর মামায় আবার বাসায় বসে, এরপর আমার ওই ক্লাস থ্রিতে আবার ভর্তি করছে। থ্রিতে ভর্তি করার পরে ওই জায়গার থেকে করছে আবার নিয়ে আসে আবার দেশ, আবার কয় মাস পর আবার দেশে নিয়ে আসে। কিন্তু আমার পড়ালে আনন্দ হইতেছে না, একবার মাদ্রাসা থেকে পাল করতেছে না, এনে পড়ালে একটু হইব, এন থেকে আবার ওই দেশে আনতে, দেশে আনার পরে এখন আরেক জায়গায় নিয়ে আসছে দেশে। ওই জায়গাতে ভাড়া রাখবো কিন্তু ইচ্ছে রাখবো না, এখন ওই জায়গাতে কি আর মাদ্রাসা ভর্তি করে না, আমার আমার ওই জায়গাতে আর পড়ালেখা হয় না, ওই জায়গাতে মাদ্রাসা ভর্তি করে না। ওই জায়গাতে কয়দিন পরে মায় আবার আব্বুর কাছে আসে মাঝে মাঝে। এখন একদিন মার ঘরে চাউল নেই, এখন একবারে চাউল টুল সব শেষ। এখন আব্বুর কথা আসলো আইবো, আব্বু আসে না। এখন বাসায় তো কোনো মোবাইল টোবাইল নাই, এখন চাউল ছাড়া খামুকি। তখন কি করছি আব্বু মায় কয় যে তুই নাম্বারটা নিয়ে যা, তুই তোর আব্বুর কাছে ফোন দিয়ে দেখ তোর আব্বু আহে নাকি। এখন আব্বুর কাছে ফোন দিলাম, তুমি আহ নাকি, মায়ের চিন্তা করতেছে। এরপরে আব্বু কয় যে আমার দোকান একবারে আগুন লেগে গেছে।
বাবার কিসের দোকান ছিল?
মুদির দোকান,
মুদির দোকান। আচ্ছা,
ওই তেল পোড়া ছিল, ওই তেলের ভিতরে আগুন লাগছে, একবারে পুরো দোকান মোকার একবারে উইটা টুইটা ছাই হয়ে গেছে। তখন আব্বু এলাকায় আমি আমু মঙ্গলবার দেখা করতেছিল, কয়েছে বিশুদ্ধ দিন আমি দুই দিন মাই কি করবো আসলে বাকি খাওয়া আনছে। আর আহার পর আব্বু হন সেদিন কাইছেন, আহার পর কথা আছে যে তোমাকে ভাড়া থাকা লাগবো না, আমি বাসার থেকে দুই লাখ টাকা নিয়ে আমো, ওই টাকা দিয়ে আমরা একবারে যশোর যাবো, যশোর দিয়ে আমরা ওই জায়গাতে বাড়ি করে করে থাকবো। এখন এরপরে গেল আব্বু, এখন একদিন বাড়িওয়ালা আমার জিজ্ঞাসা করে তোর আব্বু কি আরেক বিয়া করছে নাকি। তখন আমি কই যে না আমার মায় তো কইতে না করছে, মায় আপনার কইছে তোর কপালে লিয়ে দুঃখ কত কপালে আরকি এমনি এমনি কইস। এরপরে আব্বু আরেকদিন আইসে, আহার পরে এখন দেহে দুটা বান্ডিল নিয়ে আইস। কি এর বান্ডিল এটা তোর জানি না, এখন রাত করে কইলাম যে আব্বু এটা কি এর বান্ডিল। তখন আব্বু কাছে টাকার বান্ডি, বিরা টাকার বান্ডি। এরপরে আমরা কই, আমি কই যাবো? এরপর আমরা অন্য টাকা যাবো। এরপরে বাড়িওয়ালা জিজ্ঞাসা করে তার আব্বুকেই নিয়ে আসছে। আমি কই এই কি সিয়ানে না, এখানে দুটো টাকার বান্ডিল আনছে,
দুটো টাকার বান্ডিল আসছে। আচ্ছা,
আমি কথা কইছি। তখন মায়ের কইছে যে তুই আগে আর কি কয় নাই, তুই কে ওর কাছে কইস না। তখন তারপরে দিন আমার মা আমার জিজ্ঞাসা করে তুই কে ওর কাছে কইস? আমি কই হন কই আছে বাড়িওয়ালার কাছে দুটো টাকার বান্ডিল নিয়ে। এরপরে মায়ের তো ভয় পেয়ে গেছে, আবার কিছু ভয় করে নাকি, এমনি সব সাইরা আমার যাইতেছি গা। এরপরে উনতিকে আর কি ওই আমরা লঞ্চে করে আবার ঢাকায় পড়লাম দুই বান্ডিল টাকা নিয়ে। উনতিকে আর কি আমরা একবার যশোর গেলাম না, নানু গোলা দেখা করলাম না, আব্বু উনতিকে একবার ডাইরেক্ট
যশোর।
যশোর
মানে আপনার লেখাপড়ার দিকে শিখে উঠেছে
একবারে নাই।
আচ্ছা,
উনতি আবার যশোর গেলাম না। ওই জায়গাতে রাস্তায় রাখছে কেমনে, এই ব্যাগের ভিতরে দেখেন, এই ব্যাগের ভিতরে নিচে কাপড় উপরে কাপড় মাঝখানে টাকা রাখছে দুই পাশে। এখন ফিরি পারা পার মায়ের কাছে টয়লেটে, আব্বু কাছে খাইতে, আমি আসি বাসের ভিতরে। তখন মা আবার আব্বু আবার আইসেন। আহার পরে ওদিনকে আর কি যে বাসা যা মামক বাসা বাসা দশ নানার আর কি আসিল, আমার আত্মীয় আর কি এমনি আত্মীয় লাগে মামা, ওই বাসা যাম। তখন ভালো মতো সকালবেলা গেছি, যাওয়ার পরে এখন টাকা খুলতে গেছে, তখন টাকা দেখে যে ব্যাগ একবারে সিজা বিলেট দেখা, বুঝছেন, বিলেট দেখাটা এখন সব বাইর করে দেয়া, দেহের টাকা নাই, মায়ের সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, এত কষ্ট করে টাকা নিয়ে আনছে, এখন দেহের টাকা নাই। এখন মামারা আর কি করবো, সব গেল একবারে শেষ হয়ে, যে টাকা আনছে বাড়ি ঘর কর্ম করেছিল ওই সব শেষ। এরপরে টাকা মুখে কিছু নাই। এরপরে আর কি আব্বু গেছিল শাহজালাল শাহপুরান মাজারে, মাজারে যা আইতে লইছে, আহার পরে আর কি ওই একটা ট্রাক আর একটা মাইক্রো দুধের চাপা পড়ছে, আব্বু মাঝখানে পড়ে গেছে চাপা পড়ছে। চাপা পরে অনেক এমনি বেশি ক্ষতি হয় নাই, হালকা একটু সমস্যা হয়েছিল, অনেক ওষুধ মোষুধ নিয়ে আইস। এরপর আর কি এরপরে আবার কয়েকদিন পরে আমরা আবার তন্ত্রী গায়া পড়ছি। আহার পরে আমার আব্বু আর কি মারে করতেছে যে তোমার কেন সমস্যা, তুমি ওরে পাঠা দাও চাঁদপুরে। চাঁদপুরে আমার লেখাপড়া করলাম।
আচ্ছা,
লেখাপড়া করাই ভালো কথা, ওই জায়গাতে রাখছি আমি থাকছি অনেকদিন রয়েছি। তারপরে কিছুদিন পরে মায় কইতেছে যে তুই অনেকদিন ওই সাথে ইয়ার থেকে গায়ে সাথে লেখাপড়া হইতেছে না, তোর আব্বুর কাছে থাকে, আমি আমি জানবো না, তোমার সালাম ওইদিকে এক লাখ টাকা থাকুন কেমনি। এরপরে অনেক কষ্ট মস্ত করে আমার চাঁদপুর দিয়ে দিল। চাঁদপুরে আমার ওই জায়গাতে আবার ওই হাফিজ মাদ্রাসা ভর্তি করলো। ইসলামপুরে যেমন কায়দা পড়ছিলাম, ওই জায়গার কায়দা দেয় নাই, ওই জায়গা কি করছে বুটের লেখাতে শিখাইছি, এমনি বুট আছে না
বোর্ড,
হ্যাঁ বুটের ভিতরে আর কি আরবি লেখছে, লেখার পর আর কি আমাকে লেখা লেখা শিখাইছে, ওইটা আর কি আমি সব ধরতে পারছি। ধরার পরে এখন ওইটার থেকে আমি এক দেড় মাসের ভিতরে আমি আম্পার ধরে গেছি। আমার কেমন মারামারি আম্পারা, আমি একবার সব পানির মতো পারছি, ওই জায়গায় শিকার পরে ধোয়া মোয়া যা সব পারছি আমি আর কি। ওই জায়গাতে আম্পারাতে দুই রুল করছিলাম, এক রুল করবো, উজুরা কইছিল দুই রুল। ওই জায়গাতে এখন আম্পারার পর এখন আম্পারা শ্বাস করি না, এখন কোরআন শিফট দিছি। কোরআন শিফট দেওয়ার পরে ওই আলিফ লাম সুরা আছে না, ওই সুরাটা আর কি প্রথম তিন পৃষ্ঠা তেমনি শুনতে শুনতে আর কি একটু মুখস্থ মুখস্থ আছিল, ওগুলো আর কি ভালোই পারছি। এরপরে যাই আবার আমার একটু ড্যাম, কিন্তু পড়তে পারি কিন্তু ড্যাম ড্যাম ড্যাম, ওই ড্যামের কারণে আমার খালি মারে। অন্য ছাত্ররা দুই পৃষ্ঠা তিন তিন পৃষ্ঠা পড়া, আমি যে আধা পৃষ্ঠা এক পৃষ্ঠা বেশি দিতে পারি না, আমি একটু ড্যাম ড্যাম একবার রিডিং করতে পারি না, হালকা 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 রিডিং ঠিক আছে পড়তে পারি ঠিকই, কিন্তু রিডিং করতে পারি না, বুঝতে পারি ড্যাম। তখন একদিন একটা দোয়া শিখাইছিল হুজুর, তখন তাপ দেখা একটা নতুন দোয়া, ওই দোয়াটা আমি পারি নাই দেখা, আমার একবারে প্রায় দশ মিনিটের মতো মারে ব্যাট দিয়ে। ব্যাট দিয়ে মারার পরে এখন ওই দিনকে আমি কইছিলাম যে মাদ্রাসাটা পলে যাবেন, এত মারা মারলে তো আমি টিকতে পারবো না মাদ্রাসা। তারপরে আমি কইছিলাম পালে আসবো, কিন্তু সব রেডি কাপড় তো একবার পালে আসবো ফজরের সময়, নামাজ পড়তে সবাই গেছে, তখন আমার মন খোলায় না, আমি আবার যাবো কোনি বাসায় গেলাম, বাসাতে আবার পাঠিয়ে দিব, এর লিগে আর আমার আমার মন বাইরে নেই যে যাই আবার যাবো কোনি, টাকা পয়সা আমি নেই নাই, কই যাবো না কই যাবো চিনি না আমি ভালো মতো, সেই ডাকা আবার যাবো কেমনে চাঁদপুরের থেকে। লাস্টে দিয়ে আর পালানোর কোনো সাহস পাই নাই, ওই যাতে রয়ে গেলাম। এরপরে ওই দু আবার শিখছি, একবারে দুয়া মা আল্লাহ নিয়ে বললাম সবই শিখছি, কিন্তু কোরআন শরীফ ওই একটু ড্যাম একবারে ঝিমটা একদম লাস্ট পর্যায়ে কোরআন শরীফ ওই সময় আবার কি হয়েছে, ওই এশারের পরে একটা সুরা প্রত্যেকদিন মক্স হয় মসজিদে সবাই শুনে, সুরা মুলুক, ওই মুলুক সুরাটা আমার শুনতে শুনতে এমনি মুখস্থ, ওই সুরাটা আমার কি আর না পড়তেই মুখস্থ হয়ে গেছে। আর সুরা ইয়াসিন এমন ভাবে আমি পড়ছি, সুরা ইয়াসিনটাও প্রায় মুখস্থ। তখন আমার নামে আমি একবার বাসায় গেছি, আমি তো কোরআন শরীফ আমরা ড্যাম, তখন আমার নামায় কইতেছে যে তুই সুরা ইয়াসিনটা পড় একটু সকালবেলা, আমি কই না না এখন একটু বেজাল আছে আমি পরের বেলায় পড়বনি, আমি তো এমনি একটু ড্যাম এখন পড়তে গেলে নানা বাবার ধরা খাওয়া যায় যদি চেল্লিক আর কি এখন নানার পরি নেই পরের বার যায় আবার একবারে সুরাইয়াসির একবারে মুখস্থ বুঝলাম না পুরা কোরআন শিখবে আমি একটু একটু ড্যাম 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 কিন্তু সুরাইয়াসির আমি একবার মুখস্থ ঠিক আছে একবার রেগুলার পানির মতো পড়তাম সুরাইয়াসির অন্যান্য সব দোয়া পারি কিন্তু কোরআন শিখবে যে আমি হালকা করে ড্যাম পড়তে পারি কিন্তু মনে করেন যে বানাম করে একটু একটু ভালো মতো একটু করি এর বেশি কিছু না এরপরে প্রায় শেষ পর্যায়ে এখন একদিন রোজার মাসে
মানে আপনি পড়া শেষ পর্যায়ে নাকি মুখস্থ শেষ পর্যায়ে
মুখস্থ পড়ার সময় দেখে দেখে
দেখে দেখে পড়া ওই সময় কথা
ওই সময় কথা তারপর আর কি শেষ পর্যায়ে তখন আর কি একদিন সুরায় আর রহমানের গেছে তখন কয় হাকিম তেমনি ড্যাম আর রহমান তো একটু সবাই তো মাদ্রাসার পরে সবাই একটু ভালো মতো পারে ওগুলা তো আর কি রেগুলার পড়া সুরা হুজুরে এমনি বেশি পড়ে ও আব্দুল হাকিম এমনি বেশি পারবো তখন আব্দুল আর রহমান সুরাকে আমি এমনি পড়া দিয়ে দিয়েছি তিন পিসটা একদিনই ওদিনকার আমার সমস্যা নেই ফের পরের দিন আমি আবার একটু ড্যাম ড্যাম দেখে আমার হুজুর মারতে মারতে পূজা নিচের ক্লাসে থাকা এমনি আর কি কায়দা আম্পারাত্রী আর কি তিনজন আইসে কোরআন শিখবে পড়া একটু কম পড়া দেয় তুই ওই জায়গাতে থাকা তখন একদিন মা গেছে মাদ্রাসায় মাদ্রাসা হুজুর আমার মার কাছে কইতো না কিছু আপনার পোলা ভালোই পারে অসুবিধা নেই এমনি করে কইতো মায়ের আর কি কইতো না তখন মার গেছে মায়ের কাছে করলো মা এরকম এরকম আমার কোরআন শিবিতে একটু নিচে ফেলাই দিছে একটু নিচের ক্লাসে মায়ের কয় যে তুই যেমনি হোক কোরআন শিব তোর পড়া লাগবই আমি কিছু জানি না তোরে মাইরালাম এরকম করে কইতাম আমি ভয় পেয়ে গেছি এরপরে আমি কই ছেলা আর কি করুম এখন কি করুম এরপরে আবার ওই উন্টি আর কি কোরআন শিবিতে ভালো মতো পইটা তখন একটা বছর গেছে কোন দিয়া এক বছর যাওয়ার পরে ওই একদিন একটা হুজুরের পোলা ছিল হুজুরের পোলা দিয়ে যে কিরকম জানি করে তখন কিরকম 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 ওই অজ্ঞান হওয়ার জায়গা অজ্ঞান হওয়ার পরে পানি টুনি দেয় পানি টুনি দেয় এরপর দিয়ে যে পড়িয়ে ধরছে তখন এরকম দেখলাম একজন দুজন তিনজন করলো তখন তিনজন করার পরে তখন আমি কই শালার আমার এত মারা মারে আমি ওইরকম করি দেখি আমার ডর কিনা তখন আমি একদিন মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পরে এসে নামাজ পড়ছি পড়ার পরে গেলাম রুমে যাই নাই রুমে যাই নাই এখন ওই জায়গাতে আমি পড়ে রয়েছি অজ্ঞানের মতো বাম ধরছি দেখি যে কি হয় বাম ধরার পরে এখন সবাই ছাত্র মিললে আমার ধরে নিয়ে রুমের ভিতরে নজরানা রুমে নেওয়ার পরে কইতেছে ছাত্র কইতেছে হুজুর এমনি তো রুমে সবার আপনি দেখতেছেন দুটা ছাত্ররা এমনই করছে পরেও ধরছে মনে হয় দিন পড়িয়ে দেখা নিয়ে একটু ট্রাই করে এরপরে আমার একটা প্লেয়ার এলাকা ডাকছে আমি তো বান করে রয়েছি আমি তো সবই দেখতেছি এমনি চোখ বোনা যাচ্ছে সব অনুভব করতেছি আর কি এরপরে আমি প্লেয়ার রাখে দিছে আর হুজুর কি করছে একটা মগের ভিতরে পানি নিয়ে ওই সুরা হাসনের তিন আয়াত পড়ছে আর অন্য অন্য কিছু কইরা একটা গুল ডাক দিছে পানি দিয়ে ওই মাঝখানে আমার রাখছে
কেন
আমার
তো
না মারে এই কারণে একটু কি
এটা আপনার মাথার মধ্যে কেন আসলো যে এই কাজ করলে এরকম করবে না
এরকম করলে ওই যে অন্যান্য পোলাবান যে এরকম করছিল জিনের এই বাম ধরছিল ওরা তো মানে সত্যি সত্যি এটা সম্পরে কম নেই কিন্তু উল্টোকম আমি এরকম করি
হঠাৎ করে মনে হলো যে এরকম যদি ভান ধরি তাহলে
আমার একটু পড়াশোনা একটু কম হইব কিন্তু মারবো কম এলি আর কি মায়ের বই আমি এই কামটা করছিলাম এরপর আমার ওই তার পাশে ই কইটা আমার মাঝখানে রাখলো কারণ মাঝখানে রাখার পর আমার অজ্ঞান আমি তো এমনি রয়েছি আর আমার কষ্ট অজ্ঞানে রয়েছি এরপর আমার কি আর পানি ছিটা দেয় এমনি পানি ছিটা দেয় তখন অনেকক্ষণ পরে আমি বাম ধরে রয়েছি আমি হঠাৎ করে চোখ খুলছি খোলার পরে কয় তুই কে তখন আমি নিজে নিজে কইতেছি যে আমি একটা পড়ি তখন কয় তোর নাম কি আমি কই শালার আমার আমার নাম কি আমি কই আমি আমার নাম ফাতেমা এই কথা কই তখন কয় তুই কোন দিকে আইসব আমাকে কোন জায়গার কথা কম আমি কই নোয়াখালীর দিকে আইসি
এটা এটাকে আপনারা কি ভুল বলবেন না অপরাধ বলবেন এটা আসলে আপনাদের জায়গা থেকে কারণ জেবিএসবির কন্টেন্টের সাথে এটা সেই ধরনের অপরাধ অবশ্যই যায় না কিন্তু এই যে ছেলেটি বাধ্য হলো এরকম একটা চুরি বা এরকম একটা কি বলা যেতে পারে লুকোচুরির আশ্রয় নেবার এবং এটা রেজাল্ট কি দাঁড়ায় এটা সামনে গেলেই বুঝতে পারবেন ওর পরিবারের যে ভঙ্গুর কাঠামো অর্থনৈতিকভাবে যে দুর্বল অবস্থা সেখান থেকে একটা ছেলে পরিবারের বড় ছেলে সে এই ধরনের তাদের কাছে তো তারা তো জানে না যে ও এই ধরনের ভান ধরেছে তাদের কাছে তো এটা সত্য সুতরাং ওই জায়গাটা থেকে যখন জানবে যে এই ছেলেটা পড়তে গিয়ে এরকম দিন পড়ে আসর করেছে তার উপরে তারা কি করবে ছেলেটাকে নিয়ে বা এই ছেলের ভবিষ্যতে আসলে কি হবে লেখাপড়ার দিকে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু বাধ্য হলো কতদিন পরে এই ধরনের ছলযাত্রী নেওয়ার জন্য কারণ যখন দেখছে যে শিক্ষক তার গায়ে হাত তুলছে এবং সে বাধ্য হচ্ছে বারবার চেষ্টা করে পড়াশোনা করতে পারছে না এবং মার খাবেই সে তখন সে বাধ্য হয়ে এই কাজটা করেছে এটা অবশ্যই এক ধরনের অপরাধ বলুন তারপর
এরপরে
কোথা থেকে এসছে না নোয়াখালী থেকে
নোয়াখালী থেকে নোয়াখালী থেকে, তারপর কয় বাইরে তো একটা হুজুর আছে, হুজুরে কয় কয় আমার দেশের লোক আইছে রে, আমার দেশের লোক আইছে, আমি করে কইতেছি তখন কয় তুই দেখতে কিরকম, হুজুরে জিজ্ঞাসা করছে, আমি কই কি কম, সুন্দর কালো দাঁড়া খামো কালা কালো দাঁড়া খামো, আমি কই শ্যামলা মিডিয়াম আছি। এরপরে হুজুরে কয় যে তোর কয় বছর বয়স, আমি কই মনে মনে কই কম কইলে দাঁড়া খাই যাবো, বেশি কয়া লাগবে হুজুর জিমের বয়স অনেক বেশি, এক কইছি 41, কই তুই আর কোন কুটলুক, আমি কই আর মাথা সমান আর পুরো শরীর না, আমি না কইতেছি, আমি কই তুই আর তুই কোন জায়গার এসে দিছিলি, আমি কই কেমন হন কম কিরকম কি তুম, তখন আমি কই আমি আমি পানির উপরে দাঁড়িয়ে আসছিলাম, আমরা ডাক দিছিলাম ওই আহে নাই, এর লিগে আমি ওর ভিতরে ঢুকছি, আমি মানে মানে সব কইতেছি আর হেরা আর কি সত্যি সত্যি মনে করতেছি। এরপর আর কি কয় আর সাইরা দিই, আমি কই না আর সারুক না, আর ভালো লাগছে আর আমি বিয়া করব, কয় তোরা কয় ভাই কয় বই, আমি কইতেছি যে কি গম, আমি কই আমরা 10 ভাই আমি একাই বই, এখন কয় যে তোর ভাইয়ের কি করে, আমি ডাক্তার, আল্লাহ সাথে হুজুরা কয় কয় তোরা মায়েরা বাইর করে দেয়, তারপর তোর ডাক্তার ভাইয়েরা তোর ই করে দিব না ভালো করে দিব না, এরপরে অনেক মারে ছাওয়ার ভিতরে মারে সব, আমি তো কইছিলাম মারুক যতটুক মারে মারুক, আমি যত সহজে থারুম না,
মানে কোথায় মারে ছায়াতে মারে, আপনার
ছায়াতে, আমি তো বাম ধরে ছাড়া তার বুঝতেছে না, হ্যাঁ তোমার কাছে সত্যি জিনে ধরছে, হ্যাঁ জিন্স রনের জায়গায় সবকিছু করতেছে, আর আমি তো এত সহজে আমি থারুম না, যতই মারেন আপনি, আমি আর কি যতটুকু আমি পারি এনেই করে লই, তাহলে একটু মাইটা কম খাম লাগাতে, তারপরে অনেকক্ষণ পরে আমি কই ঠিক আছে ওরা ছাইরা দিন, কত লাগবো নাহলে তো আমি হারাতে আমার আবার পানি দিতেছে,
হ্যাঁ
একবারে ঠান্ডা লাগা যেতেছে, লাস্টে দিয়ে একবারে লাস্টে অনেকক্ষণ পর গেছি ওটা ছাইরা দিলাম, আবার আরামও না, এমনি করে লাস্টে গেল গা, এরপরে এরপরের দিন আবার আইস, আবার এরকম বান্ধ আসছে, কই এরকম করে 4-5 জন না দিলে আর ঠিক হইব না, তাহলে মারবি মারবো এমনি মারবো, এরপরে 4-5 জন এরকম ধরছি বাসায় মার কাছে ফোন দিয়েছে, মারা চিন্তা করে আল্লাহ আল্লাহ করে বা পোলার ইয়াতে ভালো হয়ে যাবে, কিন্তু আমি জ্ঞান দরকার ছাড়া কেউ জানে না, এরপরে
আপনি পড়াশোনা ফাঁকি দেওয়ার জন্য
ফাঁকি দেওয়ার জন্য এরকম করতে হবে, এরপরে লাস্টে দিয়া এরকম করে 5 বারের বেলায় একটা হুজুর আর কি একবারে যেটা একবার ভালো রুম ওই রুমে নিয়ে গেছে 5 বারের বেলায়, লাস্ট আমি কুছি এইবারে শেষ, আমার জীবনে একটা ইয়ে আছে পানি দিতে আমার দৌড়ায় পড়ছে, পানি দিলে আর কি জ্ঞান নাই তো, 3-4 বার এরকম গেছে 5 বারের বেলায়, এখন 5 বারের বেলায় এখন হুজুর নিছে, নেওয়ার পরে কইতাছে কয় 2 বার ছাইরা দে, কয় আমি ওরা ছাড়ুম না ছাড়তে পারুম না, আমি এরকম করতেছি, কয় না আসলে তোর অবস্থা খারাপ, ছুরি নিয়ে আইছে ছেওয়ার ভিত্তি ছুরিটা পুষাইতেছে, আমি কি আমার রক্ত বাইরে হয়ে গেল আমি শেষ আমি শেষ, এরকম করতেছি বাস্তব এরকম করতেছে, সেটা তো বুঝতেছে জিনে করতেছে, এরপরে মনে করেন যে লাস্ট দিয়ে আর কি কয় ওরা ছাইরা দিয়ে ছাড়ুম না, অনেক চেষ্টা মুষ্টা কইরা, এরপরে মনে করেন যে একটা ব্যাং নিয়ে আসি, ব্যাং হ্যাঁ, আমার আমি কইতেছি সোলার ব্যাং আনলাম কাবার, তুই সালার এই কি কামটা করতে আমার ব্যাং মুখে দিব লাগবো নাকি, এরপর কয় এটা মুখে নিয়ে তুই বাইরে যাবি, আমি খাইছি ধরা যাওয়ার পরে অনেক একবার ছুরিটা পুষে মোসা অনেক করার পরে এরপর আমার অরে বেশি ঢং করলে অন্য মশল দেওয়া লাগবে, এরপরে আমি আবার অরে কুসি ঠিক আছে আমি গেলাম গা, এরকম করছি, তারপরে এখন মনে করেন যে
আপনি যখন এইসব ভন ধরে থাকতেন আশেপাশে লোকজন থাকতো না দেখার জন্য,
সব ছাত্ররা থাকতো সব সবাই তো মনে করছে যে দিনে পড়িয়ে দিচ্ছে পড়িয়ে দিচ্ছে, আমি আমরা বাম করতেছি পড়ালে আর এটা তারা জানে না, তারপরের দিন আবার ওই হুজুরের পোলারে ধরছে, কারণ আরেকটা পোলার ওই রকম মাস্ক আমি ধরছিল আমার 3 নম্বর ঠিক আছে, কারণ হুজুরের পোলার 1 নম্বর ধরছিল সবার প্রথম, কারণ হুজুরের পোলার ধরার পরে হুজুরের পোলায় করছে কয় যে আমি সবকিছু কইতে পারবো মাদ্রাসা কি হয়েছে না হয়েছে, কারণ আমি কই সালার সব যদি কয়ে আমার যদি নিচে তাহলে আমি কি কোনে যাবো আমার তো যাওয়ার কোনো রাস্তা থাকবো না, তখন হুজুরে পোলা কি কথা যে হাকিমরা যেটা ধরছে এটা সত্যি আর অন্য পোলার যেটা ধরছে মিথ্যা, আমি কই সালার এই হালাতে বুয়া খেলা তো নিজে নিজে এরকম করছে, তারপরে ওই যে পোলার কথা কইছে বুয়া এই পোলা একবার মাদ্রাসা গেছে এটা জীবনে পড়ালেখা করে নেই, তাহলে তো আমি বুঝতে পারছি যে ওই বুয়া আমি করছে পড়াশোনা বুয়া আমি করছে আমিও বুয়া আমি করছি, তাহলে কেউ এই শক্তিটা কেউ কিছু করে নেই সবাই পড়ালেখার বই এরকম করছে, এরপরে এরকম করতে করতে পুরান শিফট আর কি 1 বছরের ভিত্তে মোটামুটি আর কমপ্লিট করছি ঠিক আছে, কমপ্লিট করে ওই সঙ্গে হুজুরে কয় আমি কই মোটামুটি করলাম, এখন যদি আমি যদি আত্মুলি জানি কিতাবে জামু গা কিতাব শাখায় তাহলে হুজুর তো না দেয় আইলে আত্মুলি দেয়, মানে একটা হুজুর কয় তুই কোরআন শরীফ থাকে কি করবি, তুই কোরআন শরীফ পড়ছিস তুই মোটামুটি যা পড়ছত ভালোই পড়ছত, এবার ন ইত জাগা কিতাব শাখা জাগা, এখন কিতাব শাখায় গেলাম এখন কুরবানি দেয়ছে রোজার ঈদে আর কি ছুটি দিয়া দেয় মাদ্রাসা 20 রোজায় আর কুরবানি দেয় আর কি ছুটি দেয় না, এখন কুরবানি দেওয়ার সময় ওই আমাকে সুবিধে নাকি লিখা হ্যাঁ কিতাব সব সুবিধা দেওয়া যায় খালি নজরানা রেখা
দেয়।
নজরানোর সময় ওই করে যত গরু কুরবানি দেয় না গ্রামের সব গরু আমার আনা লাগে পুরা দিন খাটনি করা লাগে খাটনি করে খালি একটা সিরা পাঞ্জাবি ছোট দেখে একটা পাঞ্জাবি দিছিল আর একটা লুঙ্গি দিছিল আমি কিশোর এত খাটনি করলাম এরপরে দুইটা জিনিস দিল পড়ালে এত কিছু হইতেছে না। এরপরে আবার মনে করেন দাওয়াত দেয় যদি ওই দাওয়াত দেওয়ার পরে ওই জায়গাতে একদিন দাওয়াত খেতে গেছি ওই দাওয়াত খাওয়ার যাওয়ার পরে ওই কয়টা টাকা দিছে ওই টাকা নিয়ে মাদ্রাসা আইসি আর পরে হুজুরের কাছে টাকা কাইরে নিয়ে আসে কয়টা দিয়েছে আমরা এই করে টাকা দিচ্ছি আমাকে দিয়া দে আল্লাহর রাস্তে তাও আমাকে খাইতে দিব না এতিম বইলা তাও আমাকে খাইতে দিব না সব হারাই নিয়ে খাই আর আব্বন দিয়ে মাসে একবার দুই বছর দুই মাস পরে একবার তিন মাস পরে একবার একবার আহে এর মাঝে আর আহে না ওই টাকা বিল ওইটি থাকে ওইতে থাকে কোনো খোঁজ খবর থাকে না এক মাস আর পরে দুই মাসে টাকা একবার দেওয়া যায় আবার তিন মাস বাকি থাকে এরকম থাকে একদিন আমি মাই করেছে যে তুই তোর তো জায়গাতে যেটুকু পড়ালেখা হয়েছে ভালো হয়েছে তুই এবার আয় পড়ে এখন মায়ের যেহেতু আইতে কইছে এখন আব্বুর কাছে গেলাম আব্বু মায় তো যাইবার কইছে এনে খালি পুরান শিপ লইব না এখন আমার বাসা যাওয়া লাগবো বাসা যাই একটু বাংলা টুংলা একটু পড়া লাগবো এখন আব্বু কি করছে কয় আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি তোর কোনো টাকা পয়সা দিতে পারবো না আমাকে যাওয়ার ভাড়াটা দাও এরপরে যাওয়ার ভাড়া দিস এরপর আর তুই মাদ্রাসা দেয় আমি আয় পড়লাম
ছোট্ট একটা বিরতির সময় হলো প্রিয় শ্রোতা ছোট্ট আরেকটা বিরতি নেব মাত্র চার মিনিট পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে পিছি ঠিক চার মিনিট পর রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয় ১৮ কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীটা তারা গড়বে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ চার মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে হাকিম রয়েছে এখানে এবং হাকিমকে দেখার জন্য অনেকে ফেসবুকে চলে এসছেন আমি তাদের জন্য বলছি ফেসবুকের ঠিকানা আরো একবার আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj পেজটি আরজে কিবরিয়া নামে পাবেন প্রায় 1.2 মিলিয়ন অর্থ 12 লাখের মতো ফ্যান রয়েছে এই পেজটিতে অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যাহা বলিব হ্যালো ইট920 এবং ডট এই তিনটি অনুষ্ঠান সম্পর্কে এখান থেকে আপডেট পাবেন এছাড়াও চলে আসুন আপনি আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজে এবিসি রেডিওর ফ্যান পেজটি হচ্ছে www.facebook.com/abcradiofm89.2 পেজটিতে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এবিসি রেডিওর যাবতীয় অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন হাকিম যেটা বলছিলেন আপনি তারপর
এরপরে মাদ্রাসাতে যখন আসবো তখন আর কি আব্বুর কাছ থেকে নিয়ে মাদ্রাসা থেকে আসা বললাম আসার পরে আবার এই জায়গাতে ক্লাস থ্রিতে মায় ভর্তি করছে ভর্তি করার পরে এই জায়গাতে ক্লাস থ্রিতে মোটামুটি ভালো পড়তেছি ভালো বলতে কি যে পড়তাম আবার ওই হুজুরের কাছে আবার এই প্রাইভেট পড়তাম ওই প্রাইভেটের সময় হুজুর কি করতো পরীক্ষার সময় হুজুরের কাছে যেই কজন পড়তো হুজুরের কাছে তো একটা অফিস আছে হুজুরের সব অফিসের নাম্বার তালা সাবি ইয়ার কাছে ইয়ে আছিল সাবি টুবি সবই আছিল এখন কি করছিল ওই কি করছে তোমরা সন্ধ্যাবেলা আইবা সন্ধ্যাবেলা পড়াম এখন হুজুর কি করছে সব ট্রেন নিয়ে গেছে অফিসের ভিত্তি এখন প্রশ্ন আছে না ওই প্রশ্ন আর কি ওই ইচ্ছে রাখছে নিচের নিয়ে কয়ে প্রশ্ন দিকে সবাই ডাকায় না একবারে পরীক্ষার আগে সব দাগায় দিছে হুজুরে আমি দেখে তোকে দাগায় দিলাম অন্য কেউ এরকম দাগাইতো না ক্লাস থ্রিতে এরকম দাগায় এটা একবারে ভালো মতো পরীক্ষা দিতাম ভালো মতো পরীক্ষা দিতাম একবারে একবারে ক্লাস থ্রি ক্লাস ইতে তিন রুল করে লাইছি তিন রুল করে ফাইনাল ফাইনাল পরীক্ষার সময় আর প্রশ্ন পাই নেই ফাইনালের সময় হুজুরে প্রশ্ন কেউ দেয়নি, সবাই আর কি ভালো মতো যারা রেখা রয়েছে রেখা দিচ্ছে। এখন ফাইনালের সময় কি করুন, এখন অনেক কষ্ট করে ফাইনাল পরীক্ষা পাস করছি, এখন একটু বয়সটা বেশি। এখন মায়ের কি কইল, কয় তোর তো বয়স বেশি, তোরে দেখি এক ক্লাস বাদ দিয়ে আরেক ক্লাসে দেওয়া যায় কিনা। এখন যে সঙ্গে এক ক্লাস বাদ দিয়ে আরেক ক্লাসে দিব, তখন আর কি ওই আমার আর কি আমার ম্যাথ আবার গেম আর করা হয় না। ওই জায়গাতে আর নকল টকল আবি জাবি সবই হয়েছে, নকল টকলে ধরা খাইছে, আর ওই জায়গাতে আমি মাদ্রাসে যাই না। এর মাঝখানে আহার পরে এখন একদিন আর্জেন্টিনার খেলা, ওই সঙ্গে আমি মাদ্রাসা প্রসঙ্গ করছি, খেলার সম্বন্ধে আমার কোনো ধারণাই আসছিল না, খেলা কি জিনিস আমি জানতামই না। আহার পরে এখন একদিন আর্জেন্টিনার খেলা রাইট করে এখন আমার মামাতুলা আর আমি আর্জেন্টিনার খেলা দেখতে গেছি রাইট দুইটা বাজে, এরকম খেলা মেক্সিকোর লোকের তার সঙ্গে দিচ্ছিল আর্জেন্টিনা ওই ম্যাচটা আর কি। ওইটা দেখতে গেছি এখন রাইট করার বাইরে দাম, আমরা এক রুমে থাকতাম আর সবাই আর অন্যান্য রুমে থাকতাম, তখন আমরা কি করছি আস্তে করে ওইটা বাইরে দাঁতকে দিয়ে আমরা গেছি। তখন যাওয়ার পরে খেলাটোলা দেখছি আয়া দেখি দরজা তালা মারা, সারা আমরা গেলাম কেউ দেখলো না, হলে তালা মারা এখন ঢুকুম কামড়ে রুমে সারা কি বাইরে থাকুন। এরপরে যা বেবির একটা বেবি আসছিল, বেবির যায় ঘুমাই, তখন ফজরের সময় মসজিদে গেছি, মসজিদে যাওয়ার পরে যে মামায় তখন মসজিদে দিছি দৌড় একেবারে নবীনগর হলের সামনে বেড়েছিলাম। তখন ওই মায়ের অফিসে যাইবো আটটা বাজে, এরপরে বাসা যাবো। তখন ওই সারা রাত বাইরে আসলাম খেলা জায়গা, এরপরে আবার হলের সামনে বেড়েছি, এরপরে গেছি বাসায়। যাওয়ার পরে এখন মার কাছে তারপরে দেখলাম মা এরকম এরকম তোমরা তালা মেরে রাখছো আমরা বাইরে দিয়ে করছি, আমি বাইরে ডাক দিচ্ছি তাহলে তালা ফেলে দিতাম, আমি ভয় লাগে না মামার যেবার কিছু কয় এরকম করছি। এখন আবার ওই সঙ্গে কই যে বাংলাদেশের খেলা, তখন একদিন মায়ের কাছে যে পাক করা ছুস, ওই সঙ্গে আমার মায়ের পাক এই করে চাকরি করে না পাই, এখন মামারাও বেশি দিতে পারে না, আল্লাহ সাথে না পাইরা চাকরি করে। তারপরে এখন মায়ের কাছে পাক করে রাখি দিনে, তখন অস্ট্রেলিয়ার খেলা বাংলাদেশের, তখন আমি কি করছি ওই খেলা দেখবার গেছি, কোনো পাক তো কিছুই নাই, সকাল দিয়ে খালি খেলার খবর, ওই দুপুরবেলা একবার খেলা টোলা দেখা ওই পুরা ম্যাচ দেখাতাম, জাহান নামে সুরস্ত হয়ে গেল পুরা দেখুন বাসায় যাওয়ার হোক। এরপরে পুরা ম্যাচ দেওয়া যাবো, এখন অর্ধেক ইন্দ্রুর কাছ থেকে আউট হলো, এরপরে বাসা দেওয়া দেয় যে কারেন্ট গেল, এরপরে বাসা দেওয়া দেয় যে মায়া বুয়ারি খেলাগুলা দেখছি এই করছি। এরপর আর কি যেহেতু ক্লাস ফাইভ আবার এরপরে উঠাই দিল, উঠানোর পরে ক্লাস ফাইভে আমার আর তো পড়ালেখা হয় না, একটা মেয়েকে আমার তখন ভালো লাগছিল একটু আর কি, ক্লাস সেভেনে পর তো আমি ক্লাস ফাইভে, ওইজন আর কি ওই মেয়ের আর কি প্রস্তাব প্রস্তুত দিনে একটু ভালো খেলা লাগছিল একটু কি, এর বেশি কিছু না। এরপরে মনে করেন যে ক্লাস ফাইভে পরীক্ষা দিবার গেছি, এখন প্রশ্ন দিছে আমারে, প্রশ্ন আমি একটা খালি একটা কবিতা আমি লেখে নিয়ে গেছিলাম, সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, আমি কিছু না লেখা আমি কবিতাকে নকল করতে গেছি, ওই নকল করতে ধরা খেয়ে গেছি।
ওকে
সব রয়ে গেছে সব, আমি কিছু রেখে না নকল করে ধরা খেয়ে গেছি। আমি ওই কি একটা দশ নাম্বারের লিখে আমি পুরো নব্বই নাম্বার আনলাম, আবার পরীক্ষাতে বাদ দিয়ে গেলাম। ম্যাডাম লোক ম্যাডাম আমার এই মুহূর্তে ই করে দেন মাফ করে দেন, আমি জীবনে নকল করব না। ম্যাডাম আর কি করবে তোর অন্য হুজুরে থাকলো মারতো বাইর করে দিছে। এরপর থেকে আমি আর মাদ্রাসায় পড়ি না, ওই মাদ্রাসায় পরে পরীক্ষা না দিয়ে আমি সামনে আমার বৃত্তি পরীক্ষা ক্লাস ফাইভে আমি কি আর খেলার খবর নিয়ে ব্যস্ত থাকলাম, ওই খেলাটা আর কি আমার একবারে ই করে দিল, খেলা এরকম নেশা ধরছে একবার আমি পড়ালেখা ছেড়াই দিলাম। এরপরে এখন মায়ের কাছে যে তুই তো পড়ালেখা করবি না, তোর চাকরি দিয়ে দিই। এরপরে মামায় কয়ে নিয়ে যা, এখন চাকরিতে আইসি, এখন আহার পরে ইতে গেছিলাম সিলভার লাইনে, যাওয়ার পরে চাকরি হয় নাই, উনি ছোট দেখে চাকরি নেয় নাই, এখন নেয় নাই যেহেতু এখন আয়া পড়তে বাসায়, আবার মামায় কয়ে তোরে মাদ্রাসে ভর্তি করে দিন নে। এখন হুজুর আবার কইছে আমারে, তুমি লেখাপড়া করো তোমার আর কি কোনো টাকা মোয়া লাগবো না, তুমি আমি লেখাপড়া করো। এখন আমি আর কি করলাম, আমি মামার কইলাম মামা এরকম এরকম হুজুরা কইছিল কিন্তু পরীক্ষা তো ডেট পাল্টে গেছে, যেমন দশ তারিখে
ক্লাস ফাইভ
অনেক কষ্ট
হচ্ছে, যখন আপনি পড়ছেন তখন বয়স কত,
বয়স তখন পনেরো, নকল করে ছোট করে জন্ম নিবন্ধন করে দিচ্ছে। সে সঙ্গে আবার মনে করেন যে এরপরে মামায় কয় যে আমি কইছিলাম মামা এরকম এরকম হুজুরে তো কইছিল কোন টাকা মোকা লাগবো না, আমার মাদ্রাসা সামনে পড়াইবো, কিন্তু দশ তারিখে যেমন পরীক্ষা এগারো তারিখ তখন হয়ে গেছে, একটা পরীক্ষা গেছে একটা টেস্ট পরীক্ষা, যখন তার আমার পাঁচ ক্লাস ফাইভ নিবো না, এখন এরপরে মামা কয় আর কি করার, এখন তুই চাকরি করার কি করবি?
এমনি পড়াশোনা আপনার ভালো লাগতো না?
পড়াশোনা ওই খেলা নেশার পর আমার আর ভালো লাগতো না। এই পরীক্ষা ইস্কা, আমি পরীক্ষা পড়া না পড়ে আমি খেলা দেখতাম, যে এই করতাম, কিন্তু পড়াশোনা
দিন
24 ঘন্টা ইচ্ছা পড়তাম না, খালি মায় আর আগে আমি খালি লেখতাম, কারণ মা একটু কইতে পারে লেখেতাম একটু, আর রায় দিন 24 খালি ক্রিকেট 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 নিয়ে ব্যস্ত থাকতাম একটু। কি মামা এটা কইতে যায়, তুই তো ক্রিকেট খেলা পারবি না, ক্রিকেট খেলাতে গেলে লেখা পড়া লাগে, তুই ক্রিকেট খেলে কি করবি তুই জীবনে, এই কথা কইতো। এরপরে মামা কয়েছে ঠিক আছে তোর আর কি করম, তোর চাকরি দিয়ে দিই। এরপরে মাদার টেক্সটাইলার নিয়ে আসে, অনেক কষ্ট মষ্ট করে চাকরি দেয়, এখন চাকরি না মাদার টেক্সটাইল টেক্সটাইলে বুলুর মেকানিক্যালে বুঝে টানার পরে স্যারে আমার জিজ্ঞাসা করে, কয় তুই 1 থেকে 10 পর্যন্ত খালি মুখস্থ করবি? আমি মুখস্থ, মামা জিজ্ঞাসা করছে যে 5 বার নাম করতাম মুখস্থ পারি না, ইংলিশ পারি না মোটে, একবার এরকম ভাবে আমি 1 থেকে 10 পর্যন্ত মামা তো ছোট মামা তো বই মুখস্থ করছি 1 থেকে 10 পর্যন্ত। মুখস্থ করার পরে লাস্ট স্যারের কাছে গেলাম, যাওয়ার পর আমার স্যারে আমার জিজ্ঞাসা করে, মামার বন্ধু আবার স্যারে মামা জিজ্ঞাসা করে যে কয় 8 বার নাম করা তো করছি, 7 গান করা করছি, এখন কয় নিজের নাম লেখো লিখছি, এখন কয় বাপের নাম লেখো আর পারি না। এই সঙ্গে স্যারে কয় কি করুম, এখন স্যারে কয় ঠিক আছে তোমার লেখা লাগবো না, আমি লেখা লেখা স্যারের কাছে দিয়ে দেয়। তারপর আমার চাকরিটা ওই আজ, তারপর অনেক কষ্ট মিষ্টি করে নকল এই সার্টিফিকেট দিয়ে সব কিছু দিয়ে ওই আজ। ওহার পরে ওই জায়গাতে আর কি মোটামুটি চাকরি করতেছি করতেছি করতেছি, হঠাৎ করে এই মাঝখানে একদিন আমার একটা মেয়েরে ভালো লাগে, আমি প্রস্তাব দেওয়ার শ্বাস পাই না, কোনো মেয়ের লোক কথা কয়ে শ্বাস পাই না, আমি এরকম অবস্থা, কোনো মেয়ের লোক কথা কয়ে সামনে গেলে আমার সরম করে এরকম। লাস্ট দিয়ে এখন একটা পোলারে কইলাম যে তুই মেয়েটার আমার ওই প্রস্তাব দি, আমার প্রস্তাব দেওয়ার পরে মেয়ে কয় পোলারটা দেখছি টেম টুম কিছু হইব না। এরপর আর আমি ওইটা দিয়ে পাঁচটার মধ্যে দেই নাই। একদিন আমি কার্ডিং এ দেখা রয়েছে বুলু রুমটা কার্ডিং এ, অনেক আমার একটা উস্তাদ ছিল, হ্যাঁ দেখছে কার্ডিং হাকিম কার্ডিং এ দেখা ছাড়া থাকে মেয়ে দেখে। তারপর আর উস্তাদে কয় যে হয়তো মনে হয় পেমটুম কিছু করে, এরপরে আর কি হালকা পাতলা একটু আশপাশ দিচ্ছে বড় উস্তাদ দেবো হাকিম একটু পেমটুম মনে কিছু করে। এরপর একদিন তাও ধরা খাই নাই, একদিন আর কি আমার একটা বন্ধুরে কইতেছে যে এরকম এরকম আমার ভালো লাগে, পিছিয়ে উস্তাদে খারায় রয়েছে, খারায় থেকে সব হই না লাই উনার পরে হাই যে উস্তাদ বড় উস্তাদকে বিচার দিয়েছে, বিচার দেওয়ার পরে উস্তাদ আবার মামার কাছে কইছে, মামায় যা বাসা যা সবার কাছে কইছে, একেবারে না জানা অবস্থা। মামায় কয় তো ওর বাপের মতো শুরু করছে, ওরে মাইরা লামু, ওরে গুতবাইকে লামু, যে এরকম বিয়া করে। আমার বাসায় গেছি একদিন মায়ের কইতেছে যে কয় তুই এরকম এরকম ই করস বাড়িতে পি থেকে প্রেম করস মাদারে থাইকা, তোরা দেওয়া তো কিছু হইলো না। লাস্ট দিয়ে আমি কই প্রেম তো করি নাই, খালি একটু পছন্দ করছেন তো অন্য জনে প্রস্তাব দিস। এরপরে মা কয় যে তুই এরকম করিস তোর একটা ছোট বই না। এরপরে এখন মা কয়েছে তোর বইনের একটা প্রস্তাব আইস, তখন আমি কর তো হবে 12 বছর বয়স, ওরা কে দিয়া দিবা? তারপর আমি কয় যে ভালো বড় প্রস্তাব পাইছি ই করো, আমি কই না জীবনের গল্প তারা কইছে যে নিম্ন পক্ষে বয়সের কোনো ইক দেওয়া দেবো না, বিয়ে দেওয়া যাবে না, তাহলে অবস্থা খারাপ হয়ে যায় জীবনে। এলে এই কথা কার পরে কয় ভালো একটা প্রস্তাব পাইছে দেখা দেখা কর, আমি কই না এরকম কাম করো না, ওর নিম্ন পক্ষে 18 বছর বয়স। তারপরে আমার বই না পারে হাতি দিলে নিয়ে পরে, এখন বর্তমানে কোরআন শিফ শেষ করে লাইছে হেফজুলাইনে আছে। এরপর আর কি ওই অমন এমনে চাকরি ডুকি করতে আসি, ওই খেলাধুলা দেখি আর কি, এই আর কি ওই এমনি এমনি।
চাকরিতে কত বছর হলো আপনার?
চাকরিতে এখন 4 বছর 4.5 বছর চলে,
4 বছর 4.5 বছর চলছে।
বাবা তো আর
খোঁজ খবর নেয়নি?
না এখন নেই না, মানলো হালকা পাল্লা কথা আমার লোক কয়ই না।
এই যে লেখাপড়াতে আপনি যে মিস্টার্ট করলেন, আপনি একসময় বাধ্য হয়ে ফাঁকি দিলেন, বা আপনি যে ক্লাস 5 পাস, আজকালকার যুগে 5 পাস এগুলো কোনো পর 5 পাসও করেননি আপনি?
না,
এটার জন্য আপনার আফসোস হয় না?
3 পাস কোন
ফিরি কলেজে কোনো রকম পাস করতো আফসোস হয় না আপনার?
আফসোস এতে মন মুক্ত বয়স ই করার ইয়ে আসলো ভর্তি হবো, কিন্তু হয়নি
আর আগ্রহ
তো এখন আগ্রহ খেলার আমার বেশি না, সে লেখাপড়া আমার এত আগ্রহ হয় না,
এই আগ্রহটা হয় না। তো আপনার 20-21 বছর বয়স, আপনার চিন্তা ভাবনা ভবিষ্যৎ আপনি কি করবেন?
আমি এই চিন্তা ওই মেকানিক্যাল লাইনে জীবন যেহেতু হয়েছে দেই কাটায় দিয়া দেবো।
আপনার সমসাময়িক যারা আছে তারা তো অনেক ভালো
অনেক
মামা তো ভাই কষ্ট হয় না?
মামা তো কষ্ট তো হয়, লেখাপড়া যেহেতু করি না, লেখাপড়া করলে ভালো এই পজিশন থাকতে পারতাম, এখন যেহেতু গরিব গরিব সন্তান এমনি মা চেষ্টা করছিল পড়ালেখা করার, নিজে লিস্টে করি নাই,
নিজে নিজেই তো এই জিনিসটা করলেন, নিজেই তো আপনি ফাঁকি দিলেন, নিজে নিজেই তো অপরাধটা করলেন, জিনপড়ির ভয় দেখায় এ করলেন। অনেক ছেলে মেয়ে আছে যে স্কুলে যেতে চায় না, পেট ব্যথা অসুস্থ বলে এরকম ছোটখাটো ইয়ে করে, কিন্তু এটা তো আপনি মেজর অনেক বড় জায়গা থেকে এটা করলেন, এক পর্যায়ে দখল করে পাশ করার চেষ্টা করলেন, শেষ পর্যন্ত আপনার লেখাপড়াটা হলো না। তো আপনার মতো যারা অনেকেই আছে, অনেকেই আছে আজকে যা পরিবেশ শুনছে লেখাপড়ায় হয়ে ফাঁকি দেয়, হ্যাঁ অবশ্যই, একটা পরিবেশ তো অবশ্যই বাধ্য করে অনেক সময়। আপনি আপনার বাবা মার যে অবস্থাটা ছিল সেটাও একটা ফ্যাক্ট, এবং একই সাথে আপনাকেও তো সেভাবে আগ্রহ, আপনার চেয়ে খারাপ পরিবেশ থেকে অনেকেই অনেক ভালো জায়গায় আজকে আছে, সেটাও তো আপনি পারলেন না। তো আপনার মতো যারা এরকম লেখাপড়ায় ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন বেশ ধরে, তাদেরকে আপনি কি বলতে চান?
তাদেরকে বলতে চাই যে তারা যেন এরকম না করে, আর বিশেষ করে স্যার হুজুরকে তাদেরকে বলতে চাই তারা যেন এরকম না মারে, যে তাদের মায়ের কারণে একটা ছেলে অন্য ই করতে বাধ্য হইব, এরকম আমি তো না পেরা ই করছি, এরকম যেন কেউ না করে আর কি, এই অবস্থা এই করতে আর কি।
প্রিয় শ্রোতাই ছিল হাকিমের জীবনের অপ্রিয় সত্য। এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব, এবং বিরতির পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মঞ্চে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে কনফেস করলো হাকিম। হাকিমের পুরো বিষয়টি শুনেছেন আমাদের ডক্টর তাজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, তিনি এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার সামগ্রিক বিষয় নিয়ে?
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি যে হাকিম, কাহিনীটা কি ভিন্ন রকমের? আমরা গতানুগতিক যে ক্রিমিনালদের অপরাধীদের কাহিনী শুনি বা দেখি বলি, এটা সেরকম না, কিন্তু এখানে শিক্ষণীয় অনেক কিছু ব্যাপার আছে। আমরা আসলে কোন সমাজ গ্রহণ করি, আমাদের সমাজের ধরন ধারণ, আমরা তো আগে বলেছি অপরাধ বলেন অথবা ভালো মানুষকে বেড়ে ওঠা থাকতে বা মুক্ত সমাজ গঠন করতে গেলে সমাজের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। যে জাতি বা যে সমাজ যে ধরনের, সে জাতি সেই সমাজ সেই ধরনের নেতৃত্ব পায়, সেই ধরনের লোক সেখানে সেভাবে দাঁড়িয়ে ওঠে। লক্ষ্য করেন দেখেন যে হাকিমের বাবা কিন্তু প্রেম করে প্রথম সেই কিন্তু পছন্দ করে হাকিমের মাকে বিয়ে করলো, হয়তো তাদের মার পরিবারের দায়িত্বটা ছিল বা সামাজিকভাবে তারা ওই হাকিমের বাবাদের সমকক্ষ ছিল না। যার ফলে যেটা হয় আমাদের দেশে যে হাকিমের বাবা তাকে জোর করে আগেটা বিয়ে করে দিল, কিন্তু এটা কি প্রেমের প্রমাণ বা লক্ষণ হলো যে শেষ পর্যন্ত সে যাকে পছন্দ করে বিয়ে করলো সেই পরিবারকে, সে হাকিম বা হাকিমের মাকে সে শুধু পরিতৃপ্তি করে দিল, তারা আর কোনোভাবেই সামাজিক অধিকার আইনগত অধিকার কিছু পায়নি। এটাকে কি আমাদের মানুষদের আমাদের সমাজের মানুষদের চরিত্র বিশ্লেষণ করতে হবে, যে পরিবারটা তাকে জোর করে বিয়ে দিল সেই পরিবারও তো একটা কথা বোঝা উচিত ছিল যে হ্যাঁ আমার ছেলে বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু ওই মহিলা বা তার যে সন্তান হয়েছে সেটা আমাদের নাতি, তাকে আমরা কেন এইভাবে অবহেলা করবো? আমাদের ভিতরে মানবিক বোধ মূল্যবোধগুলি নৈতিকতাগুলি ধর্মীয় মূল্যবোধগুলি একেবারে নষ্ট হয়ে গেছে। তারা তাকে একেবারেই পরিত্যক্ত করে দিল, দ্বিতীয় বউ সন্তান নিয়ে তারা মেতে ওঠে। সেই আমাদের এই যে চরিত্রগুলি, এই যে সামাজিক চিত্রগুলি, এগুলির পরিবর্তন কোথায় হবে? আমরা নিজেদের নৈতিক মূল্যবোধকে, আমাদের মানবিক বিবেক বোধকে আমরা কি আসলে একেবারেই ক্ষয় দিয়েছি, তুলিয়ে দিয়েছি বা নষ্ট করে ফেলেছি? আসলে তাই হচ্ছে মনে হচ্ছে। দ্বিতীয় আমি একটা জিনিস লক্ষ্য রাখতেছি, আমার পয়েন্ট হচ্ছে মাদ্রাসা পড়ানো। আমি আগেও কয়েকবার বলার চেষ্টা করেছি, আমাদের দেশে আমাদের এখানে পড়াশোনার ব্যাপার নিয়ে ছেলে মেয়েদের উপর যে অত্যাচার নির্যাতন হয়, সন্তানদের তথাকথিত ভালো রেজাল্ট করা বা তাদেরকে পিটিএ দিয়ে ফাইট পাওয়া বা অন্য কিছু করার এই যে প্রবণতা, প্রবণতার কারণে যে সন্তানরাই যে শুধু অত্যাচারিত এবং নিগৃহীত হচ্ছে না, মা বাবারাও পেরেশানি হচ্ছে, হতাশাগ্রস্ত হচ্ছে এবং কি নিজেরা মরছে অথবা সেই সন্তানকে নিয়ে ফেলতেছে, এরকম অবস্থা থাকে। এই ব্যাপারটা কিন্তু মাদ্রাসায় অনেক বেশি মাদ্রাসায়, মানে একটা শিশুকে যেভাবে একটু স্বাধীনতা বা একটু মুক্ত করে রাখার তার কোনো ন্যূনতম মানে অবস্থা সেখানে নেই। মুখস্থ একটা জিনিস, এই জিনিসটা কি সবার পক্ষে সম্ভব জোর করে মুখস্থ করে? এই যে বলল যে মাদ্রাসা সে পড়তে পারে না, এরকম অনেক ছেলেই বলতে চলতে পারে না। প্রথমত তো দুটো কারণ, একটা হচ্ছে যে পড়াশোনা সবার একরকম হয় না, একটা রোগ আছে যেটা না গান লেখিয়া বলি যে বুদ্ধিবৃত্তি সব ঠিকই আছে কিন্তু সে ভালো করে পড়তে পারে না অথবা সে ভালো করে লিখতে পারে না। ওর কাছে গত সপ্তাহে রোগী নিয়ে এসে তার মা বাবা যে তার সে সব পারে, বালি পারে কিন্তু সে লিখতেই জানে না, লিখতেই পারে না, সে পরীক্ষা হলে লিখে না, বাসায় লিখে না। তো এটা যে রোগ এটা কিন্তু দেখে মানে জানে না। হ্যাঁ, এটাকে আমরা রিডিং ডিজর্ডার বলি, রাইটিং ডিজর্ডার বলি। হ্যাঁ, অন্যান্য দিক থেকে সে হয়তো অনেক উৎকর্ষ সাধন করতে পারতো, সে হয়তো লেখাপড়া কথাও না। এই দিকটা দেখতে হবে আমাদের স্কুল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ, আমাদের পরিবার সবাইকে এগুলি নজর রাখতে হবে। তৃতীয় পয়েন্ট ইম্পর্টেন্ট, আজকে হাকিমের ঘটনাটা আমরা তিনটে পয়েন্ট পাচ্ছি। তৃতীয় পয়েন্ট হচ্ছে এই যে মানসিক রোগ জিন পুঁতে দ্বারা, এটাকে আমরা ধরে নিয়েছি জিন মানসিক রোগটাকে ধরে নেওয়া হয়েছে জিন পুঁতে দেওয়া হয়। এবং দারুণ উদাহরণ যে হাকিম কিন্তু নিজেই নকল করে জিনবুতের অভিনয় করত। এটা থেকে আশা করি মাদ্রাসার শিক্ষকরা অন্যান্যরা শিখবেন যে আসলে জিনবুতের দরে কিছু হয় না, এটা পুরাটাই একটা মানসিক সমস্যা, মানসিক রোগের কারণে জিনবুতের আচর করে। কিন্তু এটা ঠিক ঠিক সেই ধরনের মানসিক রোগও না, যে অনেক সময় মানসিক চাপের কারণে সত্যি সত্যি জিনবুতে যেরকম আচর করে বলে মনে হয় সেই ধরনের মানসিক লক্ষণগুলি তৈরি হয়ে যায়। হ্যাঁ, এটা সবার জানার জন্য আমরা বলতেছি, আমি লিখেছি যে জিনবুতে তারা রোগীদের চিকিৎসা করে। এই কারণে যে যারা মনে করে মানসিক রোগীদেরকে যে জিনবুতে ধরছে তারা যাতে অন্তত সেই অপচিকিৎসা নেয় যে ডাক্তারের চিকিৎসা আছে। এক্ষেত্রে হাকিম একটা উদাহরণ হচ্ছে যে সত্যিকারে মানসিক চাপের কারণে মানসিক রোগ না হয়েও সে নকল করেছে সেই রোগী হওয়ার চেষ্টা করছে এবং সে অত্যাচার থেকে নির্যাতন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। এই হোক শেষ পর্যন্ত সে জেনারেল লাইনে এসে সে কোনো নকল সার্টিফিকেট যা তার রক্ষা করা সম্ভব, যেহেতু সে লেখাপড়া করে নেই এবং তার বাবা কোনো নেই, তার কোনো অবলম্বনই তো নেই। সেই হিসাবে সে যতটুকু করতেছে সে যথেষ্ট করতেছে। হাকিম তো অনেক ছেলে জানাচ্ছে, হাকিম অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমার জন্য, শুধু করোনা এবং শান্তি আমাদের না, আমাদের ভালোবাসা এবং আমাদের আশীর্বাদ রইল। তুমি তোমার বাবার কাছ থেকে কিছু পাওনি তাকে কিছু আসা যায় না, তুমি তোমার মাকে নিয়ে আসো সেভাবে থাকো এবং তুমি ভালো লেখাপড়া করতে পারলে তাতেও কিছু যায় আসে না। জীবনে শুধু লেখাপড়া দিয়েই মানুষ বড় হয় না অথবা টাকা পয়সা দিয়ে মানুষ বড় হয় না, তোমার বাবা অনেক বড় অসুবিধাকে বিয়ে করে কি করছে তাতে কিছু আসা যায় না। তুমি অনেক মহান মহৎ জীবনযাপন করতে পারো যদি সৎ থাকো এবং নিজের পরিশ্রমের উপরে এবং সততার উপর নির্ভর করে জীবন চালাও, দেখবা যে তুমি তোমার মাকে নিয়ে ভালো জীবনযাপন করতে পারবা, একটা ভালো দৃষ্টান্ত হতে পারবা। আমি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সব শ্রোতাকে জানাতে, কারণ অনুষ্ঠানে আমরা অনেক ধরনের অপরাধিকাটা এখানে দেখি যাদেরকে আমরা দিনেও অনেকটা করতে পারি হয়তো, কিন্তু হাতিমের কাহিনী থেকে আমরা তাকে চলতে পারি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তাজুল ইসলাম, আপনার মূল্যবান মতামতের জন্য। প্রিয় শ্রোতা, যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটি শুনলেন তারা বিভিন্ন রকমের মন্তব্য করে থাকেন ফেসবুকে, আমরা বেশ কয়েকটি মন্তব্য পড়ছি। ফয়সাল উত্তরা থেকে লিখেছে, ভাইয়া অনেকদিন পর একটি ভিন্ন ধরনের স্টোরি শুনলাম, হাকিম আসলে পারিবারিক সমস্যার অনেক বেশি, না হলে হয়তো ওর জীবনটা অন্যরকম হতে পারত। মিতা লিখেছে, ভাইয়া হাকিমের তো তেমন বড় কোনো অপরাধ পেলাম না, যেটা করেছে আমরা অনেকেই এই ধরনের ভুল বা অপরাধ করে থাকি, বাকিটা ওর দুর্ভাগ্য। অমল চাঁদপুর থেকে লিখেছে, একজন মানুষের জীবনে তার বাবার প্রয়োজন কতখানি তার প্রমাণ হলো আজকের পর্বটি। সাইদ লিখেছে, ভাইয়া আমাদের দেশের শিক্ষা কি শুধুই উচ্চবিত্তের জন্যে, হাকিমদের মতো মানুষদের জন্য কি কিছুই করার নেই? কবির ফার্মগেট থেকে লিখেছে, ভাইয়া আমার চোখে পানি এসে পড়েছে, আমিও হাকিমের মতো পরিবারের সন্তান কিন্তু শেষ পর্যন্ত আমি কিছুটা পড়াশোনা করতে পেরেছি, হাকিমের দুর্ভাগ্য, আল্লাহর মঙ্গল করুন। ওকে প্রিয় শ্রোতা, এরকম বেশ কিছু মন্তব্য এসছে, হাকিমের যা বলার ছিল সেটা তো হাকিম আগেই বলে দিয়েছে। এ পর্যায়ে আমরা রাজুর কাছ থেকে শুনবো কোন বন্ধুটি এ সপ্তাহে আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন এবং কি লিখেছেন তিনি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ সবাইকে, আমি শান্ত বলছি। যা বলিব সত্য বলিব আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। আজ আমি কোনো অপরাধের কথা বলবো না, খেলার ছলে ঠাট্টা তামাশা করে মানুষ কিভাবে বিপদের মুখে পড়ে সে কথাটাই জানাবো। একবার আমরা তিন বন্ধু রাস্তার উপরে দাঁড়িয়ে ফাজলামি করছিলাম, হঠাৎ একজন আমার মুখে আঘাত করে, আমার ছোট খেতে চায়, আর আমিও রেগে গিয়ে তাকে উঁচু করে রাস্তার উপরে আছড়ে ফেলি। এর কারণে তার সামনের দুটি দাঁত ভেঙে যায়, প্রচন্ড রক্ত বের হয়, মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পরে বুঝলাম ইয়ার্কি ফাজলামি করতে করতে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। আর তাই তো আমি বলতে চাই, ইয়ার্কি ফাজলামি ঠাট্টার ফলে অনেক সময় ছোট একটি কারণে অনেক বড় বিপদের মুখে আপনি পড়তে পারেন। এর থেকে সব সময় আপনি এড়িয়ে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে ধন্যবাদ জানাই এই বন্ধুটিকে তার উপলব্ধির জন্য। আজকের মতো শেষ করছি, আগামী রবিবার আরো একজন বন্ধুকে নিয়ে এই মঞ্চের আলোকে আলোকিত হব আমরা। এই অর্থে যে তার মতো করে ভুল আমরা যেন না করি, তার যে বিবেক বোধ সেই বিবেক বোধের আলোয় আমরা যেন শানিত হই। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন। আমি আরজে কিবরিয়া আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।